exclusively on FusionBD.com.
Royal Tiger 3 presents Kaha Bolibo Shatta Bolibo. Recharge yourself. Tulce Baby Sea Radio FM 89.2 FM আর এই মুহূর্তে শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্কস প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব নিয়ে আপনাদের সাথে আমি রেহান আছি এবং আমি আপনাদের সাথে থাকবো ঠিক রাত একটা পর্যন্ত। অবশ্যই আমি একা থাকবো না, যেহেতু অনুষ্ঠানের নাম যাহা বলিব সত্য বলিব, সত্য বলার জন্য কেউ না কেউ আমার সাথে অবশ্যই আছে। এবং সে কে, কেন এখানে এসেছে, কেন সে নিজেকে অপরাধী ভাবে আর কেন সে চায় যে তার অপরাধগুলোর কারণ এবং অপরাধটা সবাই জানার পরে এই ধরনের অপরাধ থেকে পিছিয়ে আসুক, সবই আমরা জানবো। বাট তার আগে চলে যাবো মঞ্জুর কাছে। মঞ্জু আমাদেরকে জানাবে আজকের অতিথি সম্পর্কে কিছু একটা, যতটুকু সবার জন্য জানা প্রয়োজনীয়। Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself.
ধন্যবাদ রেহান। সত্য বলার মঞ্চে আমাদের আজকের অতিথি কামরুল। 45 বছর বয়সী কামরুলের জন্ম ফরিদপুর জেলায়। পেশায় তিনি একজন দর্জি। অসহায় মানুষকে দেখলেই তিনি তার শেষ সম্বলটুকু দিয়ে হলেও সাহায্য করার চেষ্টা করেন। পরিবারের সবাইকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসেন। ভালোবাসায় ভরপুর এক হৃদয়বান মানুষ কামরুল তার জীবনের কোন সত্য আমাদের আজ জানাবেন তা জানতে চলে যাচ্ছি রেহানের কাছে।
Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself. থ্যাংক ইউ বন্ধু আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। অনেক অনেকগুলো ইনফরমেশন আমরা জেনে নিলাম, বাট এতটুকু একটা মানুষকে চেনার জন্য যথেষ্ট নয়। আমরা অনেক সময় অনেকের ভক্ত হয়ে যাই, অনেক সময় অনেককে ঘৃণা করি, অনেককে পছন্দ করি, অনেককে ভালোবাসি, অনেককে দেখতে পারি না, অনেককে তাকাতেও ইচ্ছা করে না, অনেকের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। কিন্তু সেটা কতটুকু জেনে একটা মানুষ আসলে নিজেকে কতটুকু প্রকাশ করে, একটা মানুষ নিজের কাছে নিজেকে কতটুকু প্রকাশ করে, যে নিজের কাছেই নিজেকে প্রকাশ করতে পারে না সে কিন্তু বাইরের পৃথিবীতে এসেও কোনোভাবেই নিজেকে প্রকাশ করতে পারবে না। আর যদি কাজগুলো হয় এমন যেটা প্রকাশ করলে সামাজিক অবক্ষয় ঘটতে পারে, তাহলে কি আপনি প্রকাশ করবেন? না বোধ হয়। কিন্তু আপনার প্রকাশ করা কথাগুলো দিয়ে যদি কোনো একজনের জীবনটা পাল্টে যায়, কোনো একজন যদি সেই সামাজিক অবক্ষয় থেকে বের হয়ে আসে, সেই ক্ষেত্রে আপনার জন্য আছে রয়্যাল টাইগার ড্রিঙ্কস প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আর যাহা বলিব সত্য বলিবতে আজকে আমাদের সাথে আছে কামরুল ভাই। প্রতি সপ্তাহের মতো নিয়ে এবারও আমাদের সাথে পর্বের একদম শেষে থাকবেন ডক্টর তাজুল ইসলাম। আর এখন এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি যাহা বলিব সত্য বলিবর মূল পর্বে। কামরুল ভাই কেমন আছেন?
হ্যাঁ ভালো আছি।
তো কামরুল ভাই আপনার পরিচয়টা আমরা কিছুটা হলেও জেনে নিয়েছি, তারপরেও আপনার কাছ থেকে জানতে চাবো যে আপনার বর্তমান বয়স কত, আপনি কোন এলাকায় থাকেন ইত্যাদি।
ফরিদপুর ডিস্ট্রিক্ট, বর্তমান বয়স আমার 40 বছর, আমার নাম কামরুল।
জি। আর কামরুল ভাই আপনার দৃষ্টিশক্তিতে একটা সমস্যা আছে বোধ
হয়। হ্যাঁ হ্যাঁ, দৃষ্টিশক্তি অনেক সমস্যা, বাম চোখ একদম ব্লাইন্ড, ডান চোখে অল্প দেখি।
আচ্ছা, এবং এটাই কি আপনার আজকের ঘটনার পেছনের মূল কাহিনী?
হ্যাঁ হ্যাঁ এটাই।
এই যে আপনার দৃষ্টি প্রতিবন্ধকতা যেটা সৃষ্টি হয়েছে পরবর্তীতে কোনো একটা কারণে,
কোনো একটা।
তো আমরা শুরু থেকেই শুনবো, প্রথমে আসি তাহলে, আপনি কোথায় ছিলেন, কিভাবে আপনার এই দৃষ্টি প্রতিবন্ধকতা শুরু, কোথা থেকে আপনার জীবনের অপরাধের প্রথম অংশটুকু বীজ বোনা শুরু করে?
এটা প্রথম থেকে হচ্ছে, আমি যখন ক্লাস 5 পড়ি তখন আমার চোখে ছানির মতো পড়ে, তখন কবিরাজি ট্রিটমেন্ট করার পরে কেটে যায়। দ্বিতীয়বার আবার ছানির মতো পড়ে, কবিরাজি ট্রিটমেন্ট করার পরে কেটে যায়। এবার আমি টেলারিং কাজে নিযুক্ত হই, ঢাকায় কাজ করি। তখন ঢাকায় কাজ করতে করতে এক সময় ঈদের সময় হলো, তখন আমি বাড়িতে গেলাম, নতুন কাজ করলাম, মোটা আনুমানিক 5,000 থেকে 6,000 টাকা আমি আমার ইনকাম হলো রমজান মাসে।
এটা কোন ক্লাসে থাকতে তখন আপনি?
তখন আমি আমার 8 পড়া শেষ।
আচ্ছা, 8 পড়ে আপনি ঢাকায় চলে?
হ্যাঁ ঢাকায় চলে আসি। 8 পড়ে পড়া শেষ তখন আমি ঢাকায় চলে আসি। তখন বাড়িতে চলে আসলাম ঈদের সময়, আমার সাথে আমার এক চাচাতো ভাই এসেছে বেড়াতে ঢাকা থেকে। তখন ইয়াং বয়স, তখন স্টাইললেস যে পোশাক আমার ভাই পরতো আমিও পরতাম। তখন আমাদের পাড়ার থেকে অন্য একটা পাড়ায় গিয়েছি, তখন একটা ছেলে আমাকে আমার চাচাতো ভাইকে টিটকারি করছে, কিরে কি প্যান্ট পরছিস, ওই পাড়ার থেকে এসে পাড়া এসে মাস্তানি করছিস, ওকে ধাক্কা মেরেছে। পরে আমি আমি ওকে আমাকে বলছে দেখ আমাকে ধাক্কা মারলো কেন, আমি বলছি কিরে তুই ধাক্কা মারছিস কেন, ও আমাকেও ধাক্কা মেরে দিল। এরপরে তখন আমার কোমরের থেকে বেল্টটা খুলে ওর মাথার মধ্যে আমি বাড়ি মেরে দিই। তখন রক্ত অবস্থায় ও হাত দেখে তখন ওখানে পড়ে যায়। তখন আমরা দুজন একটু পালিয়ে যাই, তখন একটা লোক বলে যে তোরা এখান থেকে না অন্য জায়গা থেকে তোরা পালিয়ে যা।
আপনি তখন ক্লাস 8 এ পড়তেন?
হ্যাঁ, এই ক্লাসে।
আপনাকে একটা ধাক্কা মেরেছিল, আপনি তাকে আরেকটা ধাক্কা না মেরে এরকম মানে হিংস্র কেন হয়ে গেলেন?
তখন আমার ওই যে আমার ভাইকে অপমান করলো, ভাই বলতেছে দেখ আমাকে অপমান করেছে কেন, এই ধরনের তুই আমাকে কোথায় নিয়ে আসলি। পরে সেই জন্য আমি সহ্য করতে পারলাম না, ওকে আমি বাড়ি মেরে দিয়েছি। বাড়ি মেরে দেওয়ার পরে তখন ওর বাড়িতে গিয়ে ওর যারা দলবল ছিল ওদের বলছে, বলার পরে আমার বাড়িতে গিয়ে দাঙ্গা হাঙ্গামা করে কিছু ভাঙচুর করলো। করার পর দুই দিন পরে বিচারের একটা রেট দিল, ওখান থেকে আমার মতো আমি চলাফেরা করি, ওদের সাথে দেখা হয়, আমি কথা বলি, ওরা আমার সাথে কথা বলে, জরিমানার পরে সবাই মিটিয়ে দেয়, ব্যাপারটা সবার সাথে মিলমিস হয়ে যায়।
মানে যাকে আপনি আঘাত করেছিলেন তার সাথেও?
হ্যাঁ, যাকে আঘাত করেছিলাম তখন ওর সাথে সবাই আমাকে মিলিয়ে দেয়। তখন মিলে যায় গ্রামের এই গ্রাম থেকে ওই গ্রাম, সবার সাথে দেখা সাক্ষাৎ হয় সকালে বিকেলে।
আচ্ছা,
এরপরে আমার মতো আমি বাড়িতেই রয়েছি, ঢাকায় আসবো আসবো দিন 15 পর রাতে আসছি রাস্তা দিয়ে, আমি 7টা 8টা হবে। এবার ওরা আমাকে ফলো করছে, আমি বুঝতে পারিনি, ফলো করছে। এবার 3-4টা ছেলে এসে তখন পিছন থেকে আমাকে ধাক্কা মেরেছে কি লাঠি মেরেছে, আমি পড়ে গেছি। মুখের মধ্যে কালো কাপড় টাপড় দিয়ে বাঁধা, কিন্তু একটা কণ্ঠ আমি চিনলাম, যাকে আমি মেরেছিলাম ওই ছেলেটা হবে,
সেই কণ্ঠকে চিনতে পারলাম।
হ্যাঁ, সেই কণ্ঠটা আমি চিনতে পারলাম। পরে ওরা আমাকে অনেক মারধর করলো, মারধর করার পর আমার চোখের মধ্যে যেন কি দিয়েছে, তখন চোখ আমি তাকাতে পারছি না, চিৎকার করছি। তখন পাশে বাড়িঘর একটু ফাঁকা, কারা যেন যাচ্ছিল ওখান দিয়ে, ওরা ওরা বলছে কাকে যেন মেরে ফেলছে রে, কে যেন ওখানে কান্নাকাটি করছে,
মানে আপনার চোখে এত বেশি জল ছিল যে আপনি এমন ভাবে চিৎকার করছেন।
হ্যাঁ, এইবার ওখানে আসার পরে বলছে এই কি হয়েছে রে, এই ছেলেটাকে তো চিনি তো, কামরুল তো, কি কি ব্যাপার। আমি বলছি যে আমি মানে তেমন ভালো গুছিয়ে বলতে পারছি না, শুধু চোখের চোখ ধরে চিৎকার করছি যে চোখের মধ্যে যে কি দিয়েছে আমি তাকাতে পারছি না আর উঠতেও পারছি না। পরে ওরা আমাকে বাড়িতে নিয়ে বাড়ির লোকের কাছে একটু খবর জানালো, পরে দেখি বাড়ির থেকে আসছে, আসার পর আমাকে হসপিটালে নিয়ে যায়।
আচ্ছা, এই মানে তারা শুধু আপনার চোখে এরকম একটা জিনিস দিয়েই চলে যায়, আর কোনো মারধর করে?
হ্যাঁ, তার আগে তো আমাকে মেরেছে অনেক, মারার পরে লাস্টে আমার চোখের মধ্যে যে কি দিল সেটা আমি বুঝতে পারছি না, চোখের মধ্যে মনে হচ্ছে কিছু দিয়ে একটা ঘা দিয়েছে, গুঁতো মেরেছে, ঘুষো মেরেছে, এমন লাস্টে কি যে দিল আমি বুঝতে পারছি না, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তাকাতে পারছি না। এরপর আমাকে হসপিটালে যখন নিয়ে যায় তখন ডাক্তার আমাকে কি ওষুধ দিল, আস্তে আস্তে চোখটা একটু ভালো লাগা শুরু করলো, ঠান্ডা ঠান্ডা হয়ে গেল চোখ তাকাই, কিন্তু সামনে ভালো কিছু দেখা একটু প্রবলেম হয়ে যাচ্ছে, যে কেমন কেমন ভাব দেখতে পাচ্ছি না। এরপরে ডাক্তারে বলছে যে তোমার চোখে কি দিয়েছে, আমি তো বলতে পারি না কি দিয়েছে, শুরু জ্বলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তাকাতে পারছি না, ব্যথা, এমন অবস্থা। পরে নাকি বলছে যে কিছু একটা ঢুকিয়ে ঘা মেরেছিল, আবার কিছু বিষাক্ত কোনো জিনিস দিয়েছিল।
আচ্ছা,
দেওয়ার পরে আমার এলাকার থেকে যারা গণ্যমান্য ব্যক্তি মাতব্বর হিসেবে যারা দরবার বিচার করে ওরা আমারে দেখতে গিয়েছে।
আচ্ছা,
পরে আমি ওনাদের বলছি দেখেন আপনারা তো ওদিনকে বিচার করে দিয়েছেন, কিন্তু আজকে গত যে ওই দুদিন আগে যে আমাকে মেরেছে ওর মধ্যে থেকে ওই ছেলেটা ইসমাইল বলে ছেলেটা আমি চিনেছি, ওর কণ্ঠ, ও আমাকে মেরেছে, লাঠি মেরেছে, তারপরে লাঠি দিয়ে বাড়ি মেরেছে, আঘাত করেছে, লাস্টে চোখের মধ্যে কি বিষাক্ত জিনিস দিয়েছে। বলে না ও তো বাড়িতেই নাই, ও কোথায় গিয়েছে, ও তো বাড়িতেই নাই, ওর কথা বললে হবে না, মামা বাড়িতে গিয়েছে, খালা বাড়িতে গিয়েছে, ও তো বাড়িতেই নাই। এবার তখন থেকে আমি মনে মনে আমার একটা ইচ্ছা চিন্তা যে আমি সুস্থ হই, সুস্থ হয়ে আমি এখান থেকে আর বাড়িতে যাব না।
তো আপনি বাড়ি যাবেন না ঠিক করলেন, মানে তখন আপনি হসপিটালে, এবং আপনি ঠিক করলেন হসপিটাল থেকে আপনি আর বাড়িতেই ফেরত যাবেন?
বাড়িতেই ফেরত যাবেন।
আচ্ছা,
তখন ইচ্ছা করলাম তাহলে আমি হসপিটালে আস্তে আস্তে সুস্থ হই, সুস্থ হওয়ার পর যখন আমাকে রিলিজ করবে আমার বাড়ির থেকে আমার আব্বা আমার বড় ভাই ওরা এসছে দেখার জন্য। পরে বলছে তাহলে চল তোকে নিয়ে যাই, আমি বললাম যে না আমি তো হসপিটালে ছিলাম কটা দিন, তাহলে আমি একটু আমার ফুপুর বাড়িতে যাই, বেড়াতে যাই, ওখান থেকে তারপরে বাড়িতে যাব। পরে একজন আমার সাথে গেল, তুই একা একা যাবি অসুস্থ হওয়ার পর। আমার সাথে যাওয়ার পরে আমার ফুপু বলছে, তাহলে আমাদের বাড়িতে দু একদিন থাক, পরে ও বাড়িতে যাবে। এবার আমার বাড়ির লোক বাড়িতে চলে গেল, আমি একা রইলাম। তখন আমার ফুপুকে বলছি, ফুপু আমি তো অনেক আমার ওরা মেরেছে, মারার পরে বাড়ির থেকে চলে গেছে, এখন আমার এলাকার লোকজন কেউ বিচার করতে পারে না, তাহলে আমারে কিছু টাকা দেন, আমি ঢাকায় গিয়ে কাজ করে পরে আপনাকে টাকা দিয়ে দেবো।
আচ্ছা।
পরে উনি আমাকে 500 টাকা দিয়েছে গাড়ি ভাড়া। তখন 100 টাকা গাড়ি ভাড়া লাগে, বলো কোথায় যায় থাকবি কি করবি। আমি না, ঢাকায় তো আমি টেলারিং লাইনে কাজ করি, কোনো জায়গায় গিয়ে আমি কাজটা আস্তে আস্তে করতে পারবো, যে অবস্থা আমার এখন হয়েছে আস্তে আস্তে কাজ করতে পারবো।
আপনি টেলারিং এর কাজ জানেন?
আমি টেলারিং এর কাজ জানি,
কিন্তু আপনার চোখের অসুবিধার কারণে কি আপনার টেলারিং এর কাজ করা সম্ভব?
সম্ভব না, তখন সম্ভব না, ডাক্তারে বলছে তুমি এই কাজ করতে পারবে না। তখন আমি গায়ের জোরে ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পর যখন আমি কাজ করি, মেশিনের মধ্যে সুতা লাগাতে যাই, সুয়ের ছিদ্র দেখতে পারি না।
আচ্ছা।
পরে পাশের একটা লোককে বলি, ভাইয়া আমার একটু সুতোটা ঢুকিয়ে দেন তো। পরে সুতা ঢুকিয়ে দিত, পরে কাজ করতাম, এখন চোখে খুব একটা চাপ পড়ে যায়। তখন আস্তে আস্তে মোটামুটি খাবার খরচটা হয়। আমার আমার ধারণা যে এই কাজটা যদি আমি করি, সামনে হয়তো আমার ভবিষ্যতে খারাপ হতে পারে। তখন আমার ইচ্ছা যে আমি অন্য একটা কিছু করি কিনা, দেখি করতে পারি।
আপনি মোটামুটি বুঝতে পারছিলেন যে আপনার চোখের অবস্থা আরো খারাপ হবে,
আরো খারাপ, এমন আরো খারাপ। যখন এই অবস্থা হলো, তখন চিন্তা করি যে কি কাজ করব। এই কাজ আস্তে আস্তে মোটামুটি শিখলাম, মায়া লাগে টেলারিং কাজ বসে বসে করি। তা একটা ডাক্তার দেখালাম, ইসলামী হসপিটালে ডাক্তার দেখালাম। এবার ডাক্তারে বলছে কাজটা না করলেই ভালো হয়, অন্য একটা কাজ তুমি করো। পরে আমি আর এই কাজের উপরে খুব মায়া, আমি কাজটা ছাড়তে পারি না। পরে ডাক্তার আমি চেঞ্জ করে অন্য ডাক্তার দেখাই। দেখানোর পর আর বাম চোখটা আস্তে আস্তে কেমন একটা হয়ে যাচ্ছে, ডান চোখটা পুরো ভালো কাজটা তখন আমি করছি। এবার আমার কিছু বন্ধুদের সাথে আমি পরামর্শ করলাম যে আমার লাইফটা তো এভাবে বাদ হয়ে গেল, তাই এখন যে আমার লাইফটা বাদ করলো, ও তো বাড়িতে ওকে পাইনি, আমি এখন ঢাকায় চলে আসলাম, বাড়িতে আমার কোনো খবর নাই। ফুফু বলতে পারে না যে আমি কোথায় গিয়েছি, ফুফুর বাড়ির থেকে বাড়িতে আসছে কিন্তু ওরা বলতে পারে না। তখন তো
বাবা মাকে তো আপনি কিছু জানেন
না? কিছু জানেন, তখন তো মোবাইল মোবাইল ছিল না।
আচ্ছা।
6 মাস 7 মাস 8 মাস এমন আমার কোনো খবর নাই।
আমি সময়টাতে আপনি থাকতেন কোথায়?
আমি ঢাকার নারায়ণগঞ্জে তখন কাজ করি।
আচ্ছা।
কাজ করতে করতে আমার মনের মধ্যে একটা মানে ইচ্ছে হলো যে আমাকে যে ওরা যারা মেরেছে, আমি ওদের একটা কিছু করতে চাই।
প্রতিশোধের চিন্তাটা আপনার মাথায় আসলো?
প্রতিশোধের চিন্তাটা আমার মাথায় আসলো। তখন একটা বন্ধুরে বললাম যে ভাই এই ব্যাপার কি করা যায়, বল তোকে একটা বড় ভাইয়ের কাছে নিয়ে যাব, দেখি বড় ভাই কোনো ডিসিশন করতে পারে কিনা।
আচ্ছা।
পরে ওই এলাকায় মুক্তার বলে একটা লোক ছিল, তার কাছে গেলাম। উনি আমাকে বললো, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমার সাথে পরে এসে দেখা করো। আমি একদিন শুক্রবারে ওনার ওখানে গেলাম, বলছে তোমাকে যে মেরেছে তাকে তুমি কি করতে চাও। আমি বলছি যে আমার চোখের দৃষ্টি তো নিয়ে গিয়েছে অর্ধেকটা, এখন কাজ করতে আমার খুব কষ্ট, আমি ওকে দুনিয়ার থেকেই সরিয়ে দিতে চাই।
এই মুক্তার লোকটা আসলে কে?
মুক্তার লোকটা ওই এলাকার বড় ভাই, ওই এলাকার গডফাদার,
ওই এলাকার ত্রাস।
হ্যাঁ, ওই এলাকার ত্রাস।
আচ্ছা।
এখন উনি আমাকে বলছে এক কাজ করি, তাহলে তোমাকে তো আমার ওই হয়ে কাজ করতে হবে, তাহলে তুমি আমার এখানে মাঝে মধ্যে আসো, দেখি তোমার জন্য কি করতে পারি।
তার হয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলে সে আপনার হয়ে ওই কাজটা করে দিবে।
হ্যাঁ হ্যাঁ। পরে উনি আমাকে বলে তুমি একটা কাজ করো, আমাকে ডেট দিছে, ডেট অনুযায়ী আমি গিয়েছি।
আচ্ছা।
পরে বলছে যে তুমি একটা কাজ করো, তোমাকে একটা ব্যাগ দেওয়া হবে, স্টেশনের এখানে দাঁড়াবা, একটা লোক তোমার এখান থেকে এসে ব্যাগটা নিয়ে যাবে।
আচ্ছা।
তা আমি তো তখন ঠিক আছে, ব্যাগটা নিয়ে যাবে, দেবো ব্যাগ, ব্যাগের মধ্যে আর কি থাকবে
সেটাই।
এখন হ্যাঁ, ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছি, একটা লোক এসে বলছে মুক্তার কিছু দিয়েছে? হ্যাঁ দিয়েছে, বলছে ব্যাগ, ব্যাগটা দিলাম, চলে গেল।
সেই লোকটাকে আপনি চিনেন না?
না, চিনি না। এখন ব্যাগের মধ্যে কি আদৌ আমি বুঝি না, জানি না। পরে আমি ওই মুক্তার ভাইয়ের ওখানে যাওয়ার পরে মুক্তার ভাই বললো, তোমাকে একটা জিনিস দেবো, তুমি লোক নিয়ে যাবা না একা একা তোমার বাড়িতে যাওয়া, বাড়িতে যাবা গভীর রাতে।
আচ্ছা।
পরে আমি বলছি আমি একা একা তো কাজ করবো, কিন্তু আমার সাথে একটা দুটো ছেলে দিলে ভালো হয়।
আচ্ছা।
বলে ঠিক আছে, তোমার সাথে দেবো।
কাজ করবেন বলতে আপনার কি অলরেডি তখন কাজের প্ল্যান হয়ে গেছে?
হ্যাঁ, কাজের কাজের প্ল্যানটা আমার হয়ে গেছে, কাজের প্ল্যান হয়ে গেছে। কিন্তু উনি বলতেছে যে তোমার যখনই ডাকবো তুমি কিন্তু আমাদের এখানে আসবা, তোমাদের যেখানে পাঠাবো সেখানে তোমার যেতে হবে। আমি মনে মনে ভাবি যে আগে আমার কাজটা হাসিল করি, তারপরে দেখা যাক কি করা কি করি না না করি।
এখানে ছোট্ট করে আমি একটু আমার শ্রোতা বন্ধুদের জন্য বলে নেই যে যখনই আপনার মনটার মধ্যে প্রতিশোধ পরায়ণতা ব্যাপারটা আসবে, তখন আসলে আপনার কাণ্ড জ্ঞানটা থাকে না। এই যে যেমন আমাদের কামরুল ভাই, উনি কিন্তু চিন্তা করেননি যে সেই ব্যাগের মধ্যে এক ব্যাগ ভর্তি ইয়াবা আছে, না হেরোইন আছে, না অস্ত্র আছে, না কি গোলা বারুদ আছে, উনি সেদিকে চিন্তা করেননি। ওনার তখন একটাই টার্গেট, আমাকে প্রতিশোধ নিতে হবে। সো এখন এই মুহূর্তে যারা শুনছেন তাদের পুরো পর্ব শোনার আগেই আমি বলে দিই, প্রতিশোধ পরায়ণতা যদি আপনার মনে থাকে সেই প্রতিশোধ পরায়ণতা থেকে এখনই বের হয়ে আসেন। কিছুদিন পরে কিন্তু এখন যেমন কামরুল ভাই কোনো একটা কারণে, কি কারণে আপনারা এখন বুঝতেই পারছেন যে তার চোখের দৃষ্টি, বাম চোখের দৃষ্টি অলমোস্ট হারাতে বসেছেন, প্রায় হারিয়ে ফেলেছেন। আপনি কিন্তু মানসিক ভাবে অন্ধ হয়ে যান যখন আপনার প্রতিশোধ পরায়ণতা মনে আসে, ঠিক না কামরুল ভাই?
ইয়েস। এরপরে মুক্তার ভাইয়ের কাছে আবার যখন যাই, তখন উনি আমাকে একটা লিকুইড একটা ঔষধ দেন একটা শিশির মধ্যে, আর ওনার যে দুটো ছেলে আমাকে দেয় ওদের সাথে ওই জিনিস আমি কখনো দেখি নাই, বলে এটার নাম রিভলভার, রিভলভার তুমি ওদের কাছে থাকবে, তোমার যদি কখনো এটা দরকার হয় তুমি ব্যবহার করবে।
আপনার হাতে রিভলভার দিল?
আমার হাতে দিল না, ওই যে ওনার যে দুটো লোক আছে ওনাদের কাছে দিল, আর আমার হাতে দিল একটা লিকুইড জিনিস,
একটা লিকুইড জিনিস,
হ্যাঁ লিকুইড শিশির মধ্যে দিল, বলছে এটার নাম।
আচ্ছা,
তখন মোটামুটি রাতে চিন্তা ভাবনা যে আমরা এমন টাইমে যাব যে যেন আমরা ফরিদপুরে গিয়ে ওখানে গিয়ে আমাদের রাত 10:11 বেজে যায়।
এটা কবের ঘটনা?
এটা হচ্ছে 99 কি 2000 সাল এমন একটা ব্যাপার।
আপনার তখন বয়স কত?
বয়স আমার 77 জন্ম।
আচ্ছা আচ্ছা, তার মানে আপনার 33 বছর বয়স, 33-34 এরকম।
তখন ওই ছেলে দুটো, ওদের কিছু খরচ তো দিতেই হবে, ওদের গাড়ি ভাড়া দিয়ে। পরে আমরা চিন্তা করলাম তাহলে আমরা তো ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হব, এইবার 12:00 কি 1:00 হবে, আমরা গাবতলী স্টেশনে এসে টিকিট করলাম। টিকিট করার পর ফরিদপুরে পৌঁছালাম, মোটামুটি রাত সন্ধ্যা হয়ে গেল, 7:00 বেজে গেল।
আচ্ছা,
আর এই মুহূর্তে তার এলাকায় গেলে হয়তো কারোর সাথে দেখা হবে।
আচ্ছা, এই যে যাচ্ছেন, আপনার সাথে রিভলভার আছে, আপনার সাথে স্পেশাল একটা লিকুইড আছে, এর আগে নিশ্চয়ই একটা সময় গেছে আপনি আপনার মনের ভিতরে প্ল্যান করেছেন আপনি কি করবেন?
মনের মধ্যে প্ল্যান করেছি,
এবং সেই প্ল্যানটা নিশ্চয়ই আপনি মুক্তার ভাইয়ের সাথে শেয়ার করেছেন।
হ্যাঁ, মনের মধ্যে প্ল্যান করেছি, ভাই ও যে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে, আমি কাজকর্ম করতে পারতেছি না, ভবিষ্যতে যে আমার কি হবে ওর কারণে, তা ওকে আমি মেরে দেব, জীবনে যাই হোক না হোক আমি ওকে মেরে ফেলবো। তা বলছে যাক চিন্তা করিস না, আমি তুই আমার সাথে কাজ কর, আমি তোকে মোটামুটি একটা কিছু একটা ব্যবস্থা করে দেবো, তোর যদি যদি টেলারিং কাজও না করতে পারিস তাও আমি তোর একটা কাজের ব্যবস্থা করে দেবো। এই জন্য ওনার প্রতি আমার একটা বিশ্বাস আশা, সেইভাবেই আমি ওদের সাথে থাকি। যখন আমি ফরিদপুরে আসলাম, এবার রাত 7:00, তখন চিন্তা করি এই মুহূর্তে তো এলাকায় যাওয়া যাবে না, যদি কেউ আমাকে দেখে ফেলে তখন তো চিনে ফেলবে। ফরিদপুরে কোথাও হোটেলে খাবার দাবার খেয়ে ওই ওদের সাথে মোটামুটি একটু ভিতরে গিয়ে বসে ওদের সাথে কথা বলছি, আমার সাথে যে এই দুটো ছেলে, ওদের সাথে কথা বলছি, ওরা বলে যে হ্যাঁ এই মুহূর্তে তো যাওয়া যাবে না, তোদের এখান থেকে যেতে কতক্ষণ লাগবে? আমি বললাম এখান থেকে যেতে আনুমানিক, এখন তো গ্রামের ব্যাপার, গাড়ির গাড়ির থেকে নেমে আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটতে হবে। তাহলে এক কাজ করি, আমরা অন্য একটা রাস্তা দিয়ে তোদের ওখানে যাব, যেন তোদের এলাকার লোকজন ও দিক দিয়ে না চলাফেরা করে, না হাঁটে।
আচ্ছা, এমন কোন রাস্তা দিয়ে?
এমন কোন রাস্তা দিয়ে আমরা যাব
যেখানে আপনাদের এলাকার লোকজনকে সহজে দেখা যাবে না,
দেখা যাবে না, যেহেতু রাতের ব্যাপার, 8:30 তখন 7:30-8:30 বাজতে চলল। তখন আমি বললাম যে এক কাজ করা হোক, তোমরা তাহলে একটু আর একটু দেরি করো, তাহলে আমরা এমন একটা জায়গা দেই রওনা দেবো যেন আমাদের কেউ একটা না দেখে। পরে এভাবে আমরা একটু ওয়েট করলাম, ওয়েট করার পর মোটামুটি 9:00 মতো বাজলো, আমরা অন্য রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম।
আচ্ছা,
হাঁটতে হাঁটতে এবার আমরা যখন যাচ্ছি, বিশাল একটা বিল, বিলের মাঝখান দিয়ে কোনোই নাই, তখন একটু হালকা হালকা শীত, এমন ব্যাপার, শুকনো রাস্তাঘাট, বিলের মধ্যে দিয়ে কোথাও একটু কাদা, তাই সোজাই পথ কোনাকুনি আমরা হাঁটা দূর।
আচ্ছা,
হাঁটতে হাঁটতে এখন দেখতে পাচ্ছি যে মোটামুটি অনেকটা সময় চলে গেছে, এখন আর এলাকার লোকজন জেগে নাই, সব গ্রামের লোকজন ঘুমিয়ে গেছে, 12:00 মতো বাজতে চলছে।
নিশুতি রাত।
এবার আস্তে আস্তে আমি ওদের বাড়ির ধারে যাই, বাড়ির ধারে যাওয়ার পর
সেই ছেলেটা ইসমাইল,
হ্যাঁ ওদের বাড়ির ধারে যাই, ইসমাইলদের বাড়ির ধারে যাওয়ার পর ওই আমার আমার হাতে রশি বলে যেটা দড়ি আর কি, রশি,
হ্যাঁ হ্যাঁ,
দুই গাছ রশি আমি নিই, আর একটা লাঠি থাকে আমার সাথে, একটা টর্চ লাইট থাকে।
আচ্ছা,
ওরা ওই ছেলেটা যেই ঘরের মধ্যে ঘুমায় সেখানে, তখন ঘরের হচ্ছে ছোন বলে একটা জিনিস আছে, সেই ছোনের চালের ঘর, ঘরের দরজা পাটকাঠি, পাটকাঠি লাইট দিয়ে দেখতে পাচ্ছি, আগেই তো ওদের বাড়ি আমি চিনি, কিসের ঘর কিসের বাড়ি। তখন আস্তে আস্তে দরজার দিকে ওরা ওরা ওদের বলছে যে তোরা বাইরে দাঁড়িয়ে থাকবি।
আচ্ছা,
এবার আমি আস্তে দরজাটা ধাক্কা দিয়েছি, দেখি খোলে কিনা। পরে দেখছি যে না, খুলতেছে না, একটা রশি দিয়ে বাঁধা একটা লাঠির মতন। তার রশিটা আস্তে আস্তে খুলে ফেললাম।
আচ্ছা,
খুলে পরে লাঠিটা পড়ে গেল, দরজাটা ফাঁক হয়ে গেল। এইবার আমার কাছে কিছু তুলো রয়েছে আর ওই লিকুইড ওষুধটা রয়েছে। লাইট মেরে দেখতেছি ও ঘুমিয়ে রয়েছে, একটা তশকের মতন চৌকি হবে।
আচ্ছা,
ঘুমিয়ে রয়েছে এখন।
এবং তার বাড়িতে কি আর কেউ ছিল না?
আর কেউ ছিল, ঘর ছিল আরো আরো মোটামুটি আরো দুটো ঘর আছে।
তার ঘরটা চিনতেন?
হ্যাঁ, ওদের ঘরটা আমি তো চিনতাম।
আচ্ছা,
ঘরের মধ্যে ঢোকার পর দেখছি আর একটা ছেলে ওর পাশেই ঘুমিয়ে রয়েছে এখন।
বিরতির ঘন্টা বেজে গেছে শ্রোতা বন্ধুরা, তাই আমাকে এখন একটা বিরতি নিতে হচ্ছে। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। আর যাহা বলিব সত্য বলিব এই পর্যায়ে কামরুল ভাই আমাদেরকে বলে যাচ্ছেন একের পর এক যেই কাজগুলো উনি করেছেন, যেগুলো উনি আপনাদের সামনে কনফেস করতে চান, অর্থাৎ নিজের কাছে সবার কাছে কনফেস করতে চান। এবং সেই ঘটনার বাকি অংশ আমরা শুনবো। একটা ঘরে গভীর রাতের বেলা অলরেডি তিনি ঢুকে গিয়েছেন, সামনে দুজন মানুষ শুয়ে আছে, তারপরের ঘটনা কোন দিকে যায় জানার জন্য অপেক্ষা করতে হবে। ছোট্ট একটা বিরতির পর আবারও ফেরত আসছি আমি রেহান। আর আপনি যদি আসতে চান আমাদের এই সত্য বলার মঞ্চে, তাহলে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করে আপনি 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বরটি মুখে উচ্চারণ করতে কোনোভাবেই ভুলবেন না। স্টে টিউনড উইথ 89.2। Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shutta Bolibo. Recharge yourself. রয়্যাল টাইগার ড্রিঙ্কস প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব নিয়ে আপনাদের সাথে আমি রেহান আছি এবং ঠিক রাত একটা পর্যন্ত থাকবো। এবং আমার সাথে আছে কামরুল ভাই, যিনি তার জীবনের বেশ কিছু সত্য আপনাদের সামনে বলছেন, আপনাদের সামনে প্রকাশ করছেন। এবং তার এই প্রকাশ করার মূল উদ্দেশ্য যাতে তার মতন ভাবে কেউ চিন্তা করে এই পথটার দিকে এগিয়ে না যায়। সম্পূর্ণ অনুতপ্ত অবস্থায় আছেন আমাদের সাথে কামরুল সাহেব। এবং তিনি বলছিলেন কিছুক্ষণ আগে যে কিভাবে তিনি প্ল্যান করে মুক্তার নামে একজনের সাহায্য নিয়ে তার কাছ থেকে কিছু লোকজন নিয়ে, কিছু অস্ত্র নিয়ে এবং সাথে লিকুইড জিনিসপত্র নিয়ে, যেটা দিয়ে মানুষকে অজ্ঞান করা যায় এমন একটা কিছু নিয়ে ওই উদ্দেশ্যে রওনা দিলেন। এবং শেষ পর্যন্ত পৌঁছে গেলেন সেই বাড়িতে যেখানে ইসমাইল নামক ছেলেটা থাকে, যে কিনা বহু আগে অনেক বড় একটা ক্ষতি করে দিয়েছিল কামরুল ভাইয়ের। কামরুল ভাই,
হ্যাঁ,
এরপরে আপনি ঘরে ঢুকলেন, তারপর
ঘরের মধ্যে আমি যখন ঢুকি তখন আমার সঙ্গে রয়েছে ওই আর পকেটের মধ্যে তুলো রয়েছে, হাতে দুগাছ রশি রয়েছে, একটা লাঠিও রেখেছি, আবার টর্চ লাইট রয়েছে। এবার লাইট মেরে দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে পজিশনটা কি, কিভাবে রয়েছে এরা।
আচ্ছা,
দুদিকে দুজন ঘুমানো রয়েছে।
দুজন দেখে আপনি একটু আতঙ্কিত হন?
আতঙ্কিত আমি, একজন একদম ছোট মানুষ আর একজন আমার মতো।
আচ্ছা,
এবার আমি একটু ভয়ে আবার ওরা তো আমার পাশেই রয়েছে যেহেতু ঘরের বাইরে, তেমন একটা মনে হচ্ছে না কিছু।
আচ্ছা,
আস্তে আস্তে যখন আমি শিশিটা খুলে, আমারে বলছে যে শিশিটা খুলে তোর আবার নাক মুখের কাছাকাছি নিস না, তাহলে একটু সমস্যা হতে পারে, তুই আবার ওখানে পড়ে যেতে পারবি।
আচ্ছা,
পরে শিশির থেকে তোলা যখন আমি মুখে নিয়ে একটু ওষুধটা লাগালাম, লাগিয়ে ওদের নাকের কাছে আস্তে আস্তে আমি দিয়েছি, দুটো নাকের মধ্যে নাকের মধ্যে আমি দিয়েছি
একবারে।
হ্যাঁ, একবারে আস্তে আস্তে একজনকে দিয়েছি, ফের আবার আর একজনকে। এখন চিন্তা করি তাহলে হাত দিয়ে নাড়াতেই দেখতে পাচ্ছি এবার বেশি একটা ইয়ে নাই, মানে একজন যে ঘুমানো মানুষ হাত দিয়ে নাড়ালেই যে জেগে উঠবে
সেই ব্যাপারটা নেই, মানে সম্পূর্ণ অচেতন
হয়ে গেছে। তাহলে আমি বুঝতে পারছি যে আমার এই ওষুধটা মনে হয় কাজে লেগে গেল। তাহলে আমি একটু ওয়েট করি, ভালোভাবে একটু ওদের অ্যাকশনটা হয়ে যাক, হঠাৎ করে ধরলে হয়তো একটা সমস্যা হবে। এবার যেই তখন আমি একটু মোটামুটি 2-3 মিনিট ওখানে বসে রইলাম কি দাঁড়িয়ে রইলাম, এভাবেই আমি ছিলাম।
তখন পর্যন্ত কি আপনার একটু মনে হচ্ছিল না যে আমি কারোর সাথে এমন না করি?
তখন আমার টার্গেট একটাই যে আমাকে যে ক্ষতি করেছে আমি কোপে আমার দুনিয়ার থেকে আমি শেষ করে দিই, এমন একটা আমার চিন্তা ধারণা। এইবার যখন আমি দাঁড়িয়েছি বসে আছি, এরপরে আমার কিভাবে এই কাজটা শেষ করে ঘর থেকে বেরিয়ে যেতে হবে।
আচ্ছা,
তখন আবার হাত দিয়ে যখন ধাক্কা মারলাম তখন সেন শুধু নাকের কাছে হাত দিয়ে দেখছে হচ্ছে দম যাচ্ছে
নিঃশ্বাস
আসছে
কিন্তু বাকি সব আসা
বাকি সব মানে শেষ সেন্সলেস এর অবস্থায় টাকা দিচ্ছি নড়ে যাচ্ছে বলি এখন আমি আস্তে আস্তে পায়ের ওখানে গিয়ে রশি দিয়ে পাটা বেঁধে দিই
শুধু ইসমাইল
হ্যাঁ শুধু ওর পাটা বেঁধে দিলাম এখন চিন্তা করি যখন আমি একটা কিছু করতে যাই যদি আবার সেন্স চলে আসে বিশ্বাসের নিঃশ্বাস নেয় তখন কি হবে তখন আমি হাতটাও আস্তে আস্তে বেঁধে ফেলি হাতটাও বেঁধে ফেলি এইবার পাশের থেকে দেখি একটা খাতার মতন কি একটা গায়ে দিয়ে রয়েছে আস্তে আস্তে ওই খাতাটা আমি নিয়ে আসি নিয়ে আমি মোটামুটি নাকের মধ্যে একদম চাপিয়ে ধরে ফেলি আঘাতের কারণে এটা হয়েছে
তার মানে আপনি সম্পূর্ণ মাথা ঠান্ডা অবস্থায়
আমি আস্তে আস্তে ধরে বসে রেখে দিই একদম বসে আছি কিন্তু মনে হচ্ছে না যে মাথা নাড়াতে পারে মনে হচ্ছে না এবার আস্তে আস্তে মোটামুটি 10 মিনিটের মতো আমি চাপ দিয়ে ধরে রেখে দিয়েছি
10 মিনিট
হ্যাঁ 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছি যে আমি ওকে ধরেছি তো আর ছাড়া ছাড়ি এখন ওটা ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পর এখন নাকের কাছে হাত দেই কোনো নিঃশ্বাস বোঝা যাচ্ছে না এবার হাতের ওখানে ধরি ধরার পরে যে বলে যে যেটা শরীরে নাড়ি চলছে কিনা ওরা এখন দেখি যে না কোনো মিটিমিটি কোনো কিছু বোঝা যাচ্ছে পরে আমি তখন বুঝতে পারলাম ও দুনিয়ার থেকে চলে গেছে তাহলে এবার পায়ের দড়িটা খুলে ফেলি পায়ের দড়িটা আস্তে আস্তে খুলে দিলাম খুলে দেওয়ার পর হাতের দড়িটা খুলে দিলাম এবার নিচে তোষকটা দেখি একটু এলোমেলো হয়ে গেল তখন আস্তে আস্তে এটা ঠিক করলাম ঠিক করার পর ওটা আমি বেরোলাম বেরোনোর পরে এখন চিন্তা করি ওর দরজাটা যে আমি খুলেছি এটা যদি খোলা দেখে সকালবেলা কেউ তাহলে তো আবার আর এক সমস্যা হয়ে যাবে
একটা মানুষ মাত্র আপনার হাতে তার প্রাণটা হারিয়েছে আপনি মাথা তো ঠান্ডা রাখলেন কিভাবে
মাথা ঠান্ডা রাখলাম কিভাবে যে আমি যদি এখন উত্তেজনা কোনো একটা কিছু করে ফেলি হয়তো আমি ধরা খেয়ে গেলে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে এজন্য আমি খুব ঠান্ডা মাথায় এটা মানে কখনো নার্ভাস ফিল করছি না যে এটা এখান থেকে আমার সরে যেতেই হবে এই কাজ করে যেতেই হবে যেন আমাকে কেউ না ধরতে পারে না বুঝতে পারে তখন আস্তে আস্তে আমি ঘরের দরজার দিকে বেরিয়ে কিভাবে এই রশি দিয়ে এই লাঠি দিয়ে আবার বেঁধে দরজাটা লাগাবো এদিক দিয়ে একটা চিন্তা ভাবনা হয়ে গেছে
মানে ভেতর থেকে তো লাগাতে হবে
বাইরের থেকে ভিতরেরটা
লাগাবো
এখন দেখতে পাচ্ছি যে ভিতরে ওই লাঠিটা বাঁধা আর একদিকে আর একটা দড়ি দিয়েও বাঁধা ওরা ওটা ঢুকিয়ে দিয়ে শুয়ে রয়েছে এখন আমি আস্তে 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 ওই পাটকাঠির বেড়া তো তখন একটু ফাঁক করলাম ফাঁক করার পর দেখি একটু কচর মচর শব্দ হচ্ছে সবাই তো ঘুমিয়ে রয়েছে ঋষিরা ওই শব্দ পেয়ে ওরা আমার পাশের থেকে আগিয়ে এসে তার কিরে কিছু লাগবে টাকবে নাকি
আচ্ছা
কিছু দেবো টাকবে না
সেই যে মুক্তার সাহেবের
হ্যাঁ মুক্তার সাহেবের দুজন লোক আমি বলছি তোরা চুপচাপ দাঁড়িয়ে থাক তোরা ওখানে থাক কিছু লাগবে না আমাকে এটা একটু বাঁধতে দে পরে ওই ফাঁক করে ধরে আমি বললাম তোরা একটু এক কাজ কর দড়িটারে একটু একটু ঢুকিয়ে দে আস্তে আস্তে ঢুকিয়ে দে এটারে বেঁধে যেন এখান থেকে চলে যেতে পারি এখন দড়িটা বেঁধে আমরা আস্তে আস্তে ওখান থেকে বেরোলাম বেরিয়ে এখন যেখান দিয়ে আসছি সেখান দিয়ে আর কি গেলে আমাদের ভালো হবে ওখান দিয়ে বিশাল একটা বিল মাঠ ওখান দিয়ে হাঁটা শুরু করছি
আচ্ছা
ফরিদপুর শহরে যেতে যেতে মোটামুটি ফজরের আজানের শব্দ পাচ্ছি
তখন কি আপনার মধ্যে কোনোভাবে কাজ করছিল যে আপনার হাতে মাত্র একটা জীবন চলে গেছে
কাজ করছে তারপর আমি কোনো
আপনি আমল দিচ্ছেন না
না না ওদিকে আমার কোনো নার্ভাস ফিল হচ্ছে না নার্ভাস হলে তো আমি একটু সমস্যা হতে পারে এবার আস্তে আস্তে ফরিদপুর বাস স্ট্যান্ডে আসার পর স্বাভাবিক ফার্স্ট টাইমে আমরা ওখানতে ধরে ফেললাম বাস
আচ্ছা
ফার্স্ট টাইমে বাস ধরে আসার পর আমরা গাবতলি বাস স্ট্যান্ডে 11:30-10 মধ্যে পৌঁছিয়ে যাই
আচ্ছা
হোটেলে নেমে কিছু খাবার দাবার শেষ করি চলে যাই সেই নারায়ণগঞ্জ
ফতুল্লা
এখন ওরা তো আমাকে নিয়ে যাবে সেই মুক্তারের কাছে তা মুক্তারের কাছে গেলাম যাওয়ার পর বলছে তাই তুই কি করছিস কিভাবে কি করলি আমি বললাম যে ভাই ওই ওদের যে পাঠিয়েছেন ওদের তো কোনো কাজ করাই লাগে নাই আমার একারটা আমি একাই করে দিছি বলে সাব্বাস তোকে আমার দরকার
উনি খুব খুশি হলেন
হ্যাঁ উনি খুব খুশি হলো এবার ওরা কি করলো আমাকে কিছু টাকা পয়সা দিল বলছে তুই এক কাজ কর তুই যেখানে কাজ করিস সেই বাসায় গিয়ে একটু রেস্ট নেগে আর খাবার দাবার খাবি আমার সাথে এসে দেখা করিস
আচ্ছা
এবার বেশ ওর কথা শুনে আমি ওখান থেকে চলে আসলাম চলে আসার পর এখন যে যেখানে আমি কাজ করি সে তার নাম হচ্ছে মিলন ভাই
আচ্ছা
সে মিলন ভাইরে বললাম যে ভাই আমি তো আসলে আপনার এখানে কাজ করি কিন্তু কাজ করতে করতে ওই ফতুল্লা যে ক্লাবে মুক্তার ভাইয়ের সাথে মাঝে মধ্যে যাই, সে আমার একদিন একটা ব্যাগ দিয়ে পাঠায়, সে আমাকে কিছু টাকা দেয়, বলে তুই আমার সাথে থাকবি, কাজ করবি, তোর এই টেলারিং লাইনে কাজ না করলেও হবে, তোরে আমি ভালো একটা লাইনে পাঠিয়ে দেবো। তখন বলছি তুই কি করছিস, এই কাজগুলো করে ফেলেছিস, তুই আমাকে কিছু বললি না, এই এত বড় একটা কাজ করে ফেললি, ব্যাগের মধ্যে কি ছিল জানিস? আমি বলি যে না কি ছিল আমি তো জানি না। বলে ব্যাগের মধ্যে হয়তো হিরোইন ছিল, না হলে কোনো অস্ত্র ছিল, তোকে যদি ধরে ফেলতো পুলিশ তাহলে তুই জীবনে আর তো সেল থেকে বেরোতে পারতি না।
একদম খাঁটি সত্যি কথা। এখানে আমি আমার শ্রোতাদের জন্য কিছু কথা বলতে চাই, যে আমরা অনেক সময় এমন অনেক পরিস্থিতিতে পড়ি, অনেক সময় হয়তো এই ধরনের কাজ যেখানে মুক্তার ভাইয়ের কাছে, কিন্তু আমাদের কামরুল ভাই গিয়েছিলেন একটা কাজে, এবং সেই কাজের উসিলায় মুক্তার ভাই কিন্তু কামরুল ভাইকে দিয়ে আবার কিছু কাজ করিয়ে নিয়েছেন যেটা বেআইনি। বাট শুধু বেআইনি এই জন্য না, অনেকে শুধুমাত্র টাকার লোভে দেখা যায় যে এক জায়গা থেকে আরেকটা ব্যাগ ট্রান্সফার করে, একটা ব্যাগ আরেক জায়গা থেকে ব্যাগে ট্রান্সফার করে, সেই ব্যাগে কি থাকে না থাকে সেটা হয়তো অনেকেই জানে না। স্টুডেন্ট অবস্থায় ছাত্র ছাত্রী অনেকেই এই কাজটা করে। সবাইকে এটা বলে রাখতে চাই যে আমাদের দেশের যে আইন চলছে সেই আইন অনুযায়ী আপনার ক্ষেত্রে আপনার ব্যাগে যদি এই ধরনের কিছু পাওয়া যায়, অস্ত্র যদি হয় আপনার ক্ষেত্রে, যদি ড্রাগস হয় যেটাই হোক না কেন, এখন কিন্তু আইন অনেক কড়া, আপনি কিন্তু বেঁচে ফিরে আসতে পারবেন না। কেউ জিজ্ঞেস করবে না কোথার থেকে আপনি পেয়েছেন, কেউ যদি বলেও দেন যে কোথা থেকে পেয়েছি তাদের কোনো কিছু যাবে আসবে না, তাদেরকে যে তাদের ঠিকানায় কখনোই পাওয়া যাবে না। আলটিমেটলি আপনার এবং আপনার পরিবার শেষ, সম্পূর্ণভাবে শেষ। হ্যাঁ বলেন কামরুল ভাই।
এরপর আমাকে মিলন ভাই বলছে দেখ গরিবের ছেলে তুই, তুই টেলারিং কাজ করিস, তোর চোখের যে অবস্থা, আস্তে আস্তে তুই এই কাজটা তো আমি বলি তুই ছেড়ে দিলে ভালো হয়, আমার দোকানে কাজ করিস, সেজন্য আমি বলছি না তোর এই কাজ করলে ভালো হবে, কিন্তু কাজ করলে হয়তো ভবিষ্যতে খারাপ হতে পারে।
আপনাকে এই কথা আপনার যে দোকানের
ওই মালিক মিলন ভাই বলছে।
আচ্ছা,
তখন আমি চিন্তা করলাম না মিলন ভাই তো আমাকে খুব ভালো কথাই বলছে, এখন বলছে তোকে একটা কথা বলি, তুই যদি এই কথাটা শুনিস তোর জন্য মনে হয় ভালো হতে পারে।
আচ্ছা,
কি কথা? বলছে যখন তুই আর কখনো ওই ক্লাবের ওদিকে মুক্তারের ওদিকে যাস না, গেলে হয়তো তোর আরো কোনো বিপদ হতে পারে।
আচ্ছা,
পরে এখন আমি চিন্তা করি
ওই মিলন ভাই ওই এলাকারই লোক এবং উনি বোধহয় মুক্তার ভাইকে খুব ভালো করে চেনে,
ভালো করেই চেনে, ওইখানকার এলাকার দোকানদার।
আচ্ছা আচ্ছা,
এখন উনি বলছে দেখ এরা তো কি করে না করে আমরা সবাই সবকিছু জানি, গার্মেন্টস থেকে চাঁদা নেয়, অমুক জায়গা থেকে করে, ওরা সব ক্ষেত্রে এই সমস্ত কাজ করে থাকে।
আচ্ছা,
তো তোকে আবার কোথায় চাঁদা টাদার জন্য কারোর সাথে পাঠাবে, তখন তোরে ধরবে পুলিশে দিবে, অনেক ব্যাপার স্যাপার রয়েছে, এই ব্যাপারে ওরা কিন্তু মোটামুটি ফেস হতেছে না, যাদের টাকা পয়সা দিয়ে পালে ওদেরই পাঠা।
আচ্ছা আচ্ছা, এটা কোন সালের কথা বলছেন আপনি?
এটা হবে 2001 সালে এমন একটা ব্যাপার।
আচ্ছা,
তখন মিলন ভাই আমাকে বুদ্ধি দিল, তুই এক কাজ কর, তুই তো বাড়িতে অনেক দিন যাস না, তাই তুই বাড়িতে একবার যাই ঘুরে আয়,
ঘুরে আয়। আচ্ছা কামরুল ভাই, আপনি কি বাড়ি থেকে কোন রকম কোন খবর পেয়েছিলেন যে এরকম একটা খুন হয়েছে বা কোনো ঝামেলা হয়েছে?
তখন কোনো মোবাইলের কোনো যোগ নাই, তখন আমি এমন কোনো কিছুই জানি না।
আচ্ছা,
এটা হওয়ার 3 মাস 4 মাস পরে এই
ব্যাপারটা।
আর বাড়ির লোকজন তো দিশেহারা কান্নাকাটি, সেই কামরুল কবে গায়ে গেল বাড়ির থেকে, রাস্তায় কেউ কেউ মেরে ফেললো না কি হলো, এবং বাপ মা পুরো পাগলা পাগলা হয়ে গেল,
কিছুই জানে না,
কিছুই জানে না।
আচ্ছা,
এবার মিলন ভাইয়ের কথা আমার ভালো লাগলো না, যেহেতু ভাই বলতেছে তুই বাড়িতে যা, এবার বাড়িতে গিয়ে একটু ঘুরে আস। আমি বললাম এই মুক্তার ভাই যখন আমাকে, আমি আবার যখন এখানে কাজ করতে আসব তখন বলবে যে তোকে আসতে বলছিলাম তুই আসিস নি। বলছে হ্যাঁ, তুই এক কাজ কর, তুই বাড়িতে যাওয়ার পর তুই এই এলাকায় আর আসবি, তুই কিন্তু মরে যাবি, ওখানে গেলেই তুই কিন্তু তুই বড় একটা অন্যায় কাজের সাথে তোরে ওরা জড়ায় ফেলবে, এমন এমন কাজ তোরে করাবে, টাকা পয়সা দিবে, লোভ লাগে যাবে, পরে তোর জীবনটাই শেষ হয়ে
যাবে, আর আসার সময় থাকবে না।
হ্যাঁ, তখন আমি বাড়িতে,
এদিকে আপনার মিলন ভাই কিন্তু জানে না যে অলরেডি আপনি এমন একটা কাজ করেছেন।
না না, সে আমাকে খুব ভালোবাসে, সে এ ব্যাপারে কিছুই জানে না।
আচ্ছা,
এবার আমি বাড়িতে আসি, এখন বাড়িতে আসার পর শুনছি যে পাশেই আমার আমাদের গ্রাম শেষ, ওদের গ্রাম শুরু, অমুক গ্রামে ইসমাইল বলে একটা ছেলে রাতে কি হয়েছিল, সকালবেলা দেখে যে দুই ভাই ঘুমায় রয়েছে, ছোট ভাই ডাকতে ওঠে না, পরে দরজা দরজা খুলে ধাক্কা দিচ্ছে আর নড়ে না, পরে লোকজন আসতে এসে দেখে যে এই অবস্থা, কি হয়েছে কেউ কিছু বলতে পারে না, কান্নাকাটি।
আচ্ছা,
পরে ছেলেটা তো মারা গেল। আমি বলছি যে হঠাৎ করে কি হলো, সেভাবেই আমার মনের মধ্যে একটা ধাক্কা লেগে গেল যে আমি একটা লোককে মেরে দিলাম, আমার চোখটা নাই অন্ধই হয়ে যেত, তার জন্য একটা ছেলেকে মেরে ফেললাম,
এই প্রথম আপনার মনে হলো যখন আপনি বাড়িতে গেলেন এবং দেখলেন আশেপাশের কিছু মানুষের কষ্টটা, যে তার কারণে যে কষ্ট হলো,
যে আমার এই কাজটা তো আসলে করা ঠিক হয় নাই, আল্লাহ আমাকে কি মাফ করবে নাকি তা জানি না।
এখানে আমার শ্রোতা বন্ধুদের বলতে চাই, শ্রোতা বন্ধুরা, এখানে অনেক কিছু শেখার আছে। এই যে দেখেন, একটা মানুষ যখন তার পাপটা করেছে তখন কিন্তু পাপটাকে তার কাছে পাপ মনে হয়নি, মনে হচ্ছে প্রতিশোধ। কিন্তু যখনই আপনি সাধারণের দৃষ্টি থেকে আপনার কাজটাকে দেখবেন তখন আপনি বুঝতে পারবেন এটা পাপ কি পাপ নয়। যখন আপনি দেখবেন যে কাজটা আপনি করেছেন সেই কাজটা আশেপাশের মানুষকে কষ্ট দিচ্ছে বা ক্ষতি করছে বা দুর্দান্ত রকমের সামাজিক আইন ভঙ্গ করছে, তখনই আপনার বোঝা উচিত যে হ্যাঁ আমি পাপ করে ফেলেছি। কিন্তু পাপ করার সময় কিন্তু এই জিনিসটা আমাদের মনে থাকে না, আমরা শুধু প্রতিশোধের চিন্তায় থাকি, আমরা শুধু নিজেদের চিন্তায় থাকি। হ্যাঁ বলেন কেমন ভাই।
তখন বাড়িতে এসে খুব নার্ভাস হয়ে যাই, ছেলেটা মারা গেল আমার কারণে, মনে মনে এই কাজটা তো আমার করার আসলে ঠিক হয়নি। তখন বাড়িতে কটা দিন কাটাই, কাটানোর পরে বাড়িতে অনেকদিন পরে আসছি।
ওই বাড়ির অবস্থাটা কি দেখেছিল ইসমাইলদের বাড়ির অবস্থা?
ওই বাড়ির অবস্থা, বাড়ির বড় ছেলে সবাই নাজেহাল অবস্থা, মানে অনেক ওর মা শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে। এবার আমার সাথে একবার দেখা হয়েছে, বলছে দেখ আমার ছেলে তো তোর সাথে একটা ঝামেলা করেছিল, মারধর হয়েছিল তোরে, তুই আমার ছেলের দূর ছিলি, আসলে আমার ছেলে তোকে মারে নাই, তুই আমার ছেলের উপরে কোনো দাবি টাবি রাখিস না। আমি বলছি না না, আমি তো ওই এমনিই বলেছিলাম যে ও ছিল রাতে, আনুমানিক একটা বলছিলাম, বলে ও তো ওই রাতে বাড়িতেই ছিল না। আমি হ্যাঁ ঠিকই তো, তাই
সে কি ওই রাতে আসলে বাড়িতে ছিল না?
আসলে বাড়িতে ছিল বলে ওরা তো একটা চক্রান্ত করে আর কি, আমার বাড়িতেই ছিল, ওরা চক্রান্ত করে আমাকে ওই চোখের আঘাতটা করেছে। পরে আমি ওদের সান্ত্বনা দিচ্ছি যে না না, যাক যে যাবার সে চলে গেছে, ওর প্রতি আমার করার কোনো ই নাই, যে ও আমাকে মেরেছিল ওর প্রতি আমার কোনো আর আক্ষেপ নাই, যাক আল্লাহ।
কিন্তু সেই মা তো জানে না যে আপনি তাকে অলরেডি শাস্তি দিয়ে দিয়েছেন।
না না না, সে কি কখনোই জানে না। এবার আমি বাড়িতে রয়েছি, তখন আমি আবার ঢাকায় চলে আসব। এখন চিন্তা করছি ঢাকায় কোথায় আসব, সেই ফতুল্লা গেলে তো আমার সে আবার ওই মুক্তারের ওখানে গেলে আমার মিলন যে কথা বলেছে সেই মিলন ভাই, তাতে আমার অবস্থা খুব খারাপ, আমি আর ওখানে যাব না। তখন আমি বঙ্গবন্ধু এভিনিউ রবনাভবনে আর কি ওই মার্কেটে আমি টেলারিং কাজে নিযুক্ত হই।
এই কাজটা আপনি মানে কিভাবে জোগাড় করলেন?
তখন আমি কাজ জানি, আমি বললাম যে আমি তো কাজ প্যান্ট সেলাইতে পারি, তাই এবার আমার একটা কাজ দেন।
আচ্ছা,
পরে কাজ দিল, কাজ করছি।
তখন আপনার চোখের কি অবস্থা? কাজ করতে কষ্ট হয় না?
কাজ করতে কষ্ট হয়, ভীষণ কষ্ট হচ্ছে। বাম চোখ দিয়ে মনে হচ্ছে ডান চোখটা যদি আমি বন্ধ করি, বাম চোখ দিয়ে সামান্য অল্প কিছু দেখতে পাচ্ছি,
একেবারেই ঝাপসা।
এরপর কিছুদিন কাজ করতে হঠাৎ বাম চোখের মধ্যে কিছু একটা পড়েছে দেখা যাচ্ছে। পরে আমাকে ওই মালিক আমার নিয়ে গেল ডাক্তারের কাছে, ইসলামী ডাক্তারের কাছে নিয়ে গেল, বলছে তো চোখের মধ্যে ছানি পড়ে গেছে, এখন ট্রিটমেন্ট করতে হবে। আমি তো বাম চোখে তখন অলরেডি দেখতে পাচ্ছি না, যেহেতু চোখের মনির মাঝখানে একটা সাদা পর্দা পড়ে গেছে। তখন বলছে যে চোখের মধ্যে ইঞ্জেকশন করতে হবে। আচ্ছা, ইঞ্জেকশন করলো, ইঞ্জেকশন করার পর বাম চোখে ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছে। ওই অবস্থা আমি কাজের জায়গায় ফেরত আসলাম, ব্যান্ডেজ খুললাম, খোলার পরে বলছে খুললে অসুবিধা নাই, দু এক ঘন্টা পরে ব্যান্ডেজ খুলে ফেলাইতে হবে।
আচ্ছা আচ্ছা,
পরে চোখ আগের মতোই রয়েছে। এবার আবার ডাক্তার ডেট দেয়, ডাক্তারের কাছে যাই। এবার ডাক্তার বলছি তাহলে স্যার আমাকে অপারেশন করে দিন। বলছে অপারেশন তো সবে, ছানিটা একদম পাতলা, অপারেশন করলে ভালো হবে কি না কোনো গ্যারান্টি নাই।
আচ্ছা আচ্ছা, মানে এত পাতলা যে এখন অপারেশন করে উঠানোর অবস্থা নাই?
না, অবস্থা নাই। এরপরে ধানমন্ডিতে ওইখানে আর কি আমি গেলাম, পরে উনি বলল যে আপনাকে তো দীর্ঘদিন ট্রিটমেন্ট করতে হবে, এই ওষুধগুলো দেবো, আচ্ছা আস্তে 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 অপারেশন করা যেতে পারে।
আচ্ছা, আগে চিকিৎসা লাগবে তারপরে?
হ্যাঁ, অনেকদিন এখন ওই ওষুধগুলো আমি ব্যবহার করছি, কিন্তু বাম চোখ তো মোটামুটি অল্প সামান্য দেখি, বাম চোখ, ডান চোখ বন্ধ করলে চোখ দিয়ে চলার মতন না। এখন যেখানেই শুনি যে ডাক্তার, বড় বড় ডাক্তার আছে ওখানেই যাই। এবার ফরিদপুরে একটা ডাক্তার আছে বিশ্ব জাকির মঞ্জিল 88, সেখানে ডাক্তারের কাছে যাই, ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই ডাক্তার দেখাই। তো ওই ডাক্তার বলছে যে চোখের মধ্যে ইঞ্জেকশন করতে হবে,
সেই আগের ডাক্তারের মতো নিতে
হবে। হ্যাঁ, ইঞ্জেকশন করতে হবে। বলে ঠিক আছে, ইঞ্জেকশন করেন। ইঞ্জেকশন করার পর কিছু হচ্ছে না,
চোখে কোনো উপকার হলো না?
উপকার হলো না। এবার ওখান থেকে বেরিয়ে আবার বাড়িতে যাই, থাকি, চোখের অবস্থা আস্তে 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 খুব খারাপ অবস্থা। পরে আমাদের ফরিদপুরে একটা জায়গায় রয়েছে মালেগাঁও চক্ষু হসপিটাল, বলে খুব বড় বড় ডাক্তার, উনি ঢাকায় বড় বড় ডাক্তারদের ওখানে অপারেশন করে, এখানে উনি মাঝে মধ্যে আসে রুগী দেখে, ভালো হবে, টাকা পয়সা কম লাগবে। ওইখানে একবার যাই, যাওয়ার পর উনি আমাকে দেখার পর উনি বলতেছে চোখের ছানি পাতলা, অপারেশন করলে ভালো হবে না, তাহলে চোখের মধ্যে ইঞ্জেকশন দিতে হবে।
উনিও তাই বলছেন।
হ্যাঁ, এবার ইঞ্জেকশন দিয়ে সানি তেরোন্দা আর কি কাটাতে যাচ্ছে, কিন্তু কাটছে না। ইঞ্জেকশন দেওয়া চোখের মধ্যে মানে এত যন্ত্রণা, এত কষ্ট, আমি সহ্য করতে পারি না, মনে হচ্ছে আমার জীবনটা বেরিয়ে যায়। আমি জানি আমাকে দুইবার ইঞ্জেকশন করেছে, ইঞ্জেকশনের কি যন্ত্রণা, কি ব্যথা যন্ত্রণা, মনে হচ্ছে চোখটা আমার ফুটে বেরিয়ে যাচ্ছে, এমন ভাবে ব্যথা, এমন ভাবে সুই ঢুকিয়ে দিচ্ছে। এরপর তো সুই ঢুকিয়ে দিল, এবার ইঞ্জেকশন শেষ হয়ে গেল, কিন্তু আমাকে আর অপারেশন করতে পারছে না। অপারেশন করতে পারছে না। ঠিক তখন থেকে আমি কিছু রাজনীতির লোকের সাথে চলাফেরা করি,
মানে কিছু রাজনৈতিক কার্যকলাপে আপনি যুক্ত হন কোন একটা দলের সাথে।
হ্যাঁ, তখন একটা মিছিলের মধ্যে ওখানে একটা জনসভা হচ্ছিল।
আচ্ছা আচ্ছা।
সেখানে আমি যাই, যাওয়ার পরে কোন একটা কারণে ওখানে যাই, যাওয়ার পরে এখন কথাবার্তা শুনছি, সেখানে বিকট শব্দ শুনলাম,
মানে একটা বম ব্লাস্টের কিছু হলো কি?
মনে হচ্ছে যে লোকজন ছোটাছুটি করছে, কেউ কান্নাকাটি করছে এবং দৌড়াতে শুরু করছে। এইবার আমি চোখ, বাম চোখ আমি হাত দিয়ে ধরে ফেলেছি, মনে হচ্ছে যে আমার চোখের মধ্যে কিছু একটা এসে লেগেছে।
আচ্ছা।
এবার যখন লাগলো তখন ডান চোখটা একটু জ্বালাপোড়া করছে, তখন আস্তে আস্তে আমি একটু ব্যাক সাইড দিয়ে, ডান দিক দিয়ে, ওখানে একটা পেট্রোল পাম্প আছে ওখান দিয়ে বেরোতে বেরোতে, এখন কিছু আইন শৃঙ্খলা বাহিনী ওখান দিয়ে হাসছিল, আর যখন আমি দৌড় দিচ্ছি তখন ওরা মনে করছে যে আমি নাকি এর সাথে যুক্ত, আমাকে ওরা ধরে।
এইখানে আমরা একটা ছোট বিরতি নেবো, আমাদের বিরতির ঘন্টা বেজে গেছে বন্ধুরা, 12টার কাছাকাছি বাজে, আর আমরা শুনছিলাম কামরুল ভাইয়ের কাহিনী, রয়্যাল টাইগার ড্রয়িংস প্রেজেন্টস, যা বলিব সত্য বলিব চলবে আরো এক ঘন্টা, এবং 12টার পরে আমরা শুনবো আরো এমন কিছু ঘটনা যা শুধুমাত্র এই দেশের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, চলে গেছে আরো অনেক দূর পর্যন্ত। আর আপনি যদি আসতে চান আমাদের এই সত্য বলার মঞ্চে, তাহলে ফোন করুন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892, আমি আবারও বলছি 09613892892, এখানে ফোন করে আপনি 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী কথা রেকর্ড করবেন, আপনার ফোন নম্বরটি মুখে উচ্চারণ করতে কোনো ভাবেই ভুলবেন না। সো স্টে টিউনড উইথ 89.2, রেহান উইল বি ব্যাক উইথ রয়্যাল টাইগার প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself. শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্কস প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। 12টার পরে আপনাদের আরো একবার স্বাগতম এই অন্ধকার অনুষ্ঠানে। অন্ধকার বলছি কারণ যাহা বলিব সত্য বলিবতে অন্ধকার দিয়েই শুরু হয়, অন্ধকারের কথাগুলো আস্তে আস্তে আপনাদেরকে আলোকিত করে, আর সেই আলোকিত করা মানুষগুলো অন্ধকার জগৎ থেকেই ফিরে আসা, অনুতপ্ত অবস্থায় ফিরে আসা, কিংবা অন্ধকার জগৎ থেকেই বলতে থাকা, যেটাই আপনি ধরে নিন না কেন, তবে আপনাকে আলোকিত করাই আমাদের মূল উদ্দেশ্য। আর আমি রেহান আছি আপনাদের সাথে এবং থাকবো রাত একটা পর্যন্ত। দীর্ঘদিন যাবত যাহা বলিব সত্য বলিব নামের এই অসাধারণ অনুষ্ঠানটার উপস্থাপনা করে এসেছেন আমাদের সবার প্রিয় কিবরিয়া ভাই। বাট আপনারা জানেন, মানুষ বদলায়, মানুষের জায়গা বদলায়, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আর সব জায়গায় মানুষ নিজেকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আপনি যদি একজন মানে ভ্রমণ প্রিয় মানুষ হন, আপনি নিশ্চয়ই বারবার ঢাকা শহরেই ঘুরতে আসবেন না, আপনি হয়তো সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরতে যাইতে চাইবেন যে পুরো পৃথিবীটাকে আপনি চিনে নিতে, জেনে নিতে এবং পৃথিবীটার সাথে নিজের পরিচয়টা করিয়ে দিতে। ঠিক সেভাবেই কিবরিয়া ভাই আমাদেরকে ছেড়ে যাননি, কোথাও না কোথাও ওনার কণ্ঠ সবসময় বাজবেই, এত সুন্দর কণ্ঠ বাজতেই হবে। তবে রয়্যাল টাইগার ড্রয়িংস প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব চলবে, এবং আজকে আমাদের সবার সামনে কনফেস করছেন, সত্য কথা বলছেন কামরুল ভাই। লাস্ট যখন কামরুল ভাইয়ের কথা আমরা শুনছিলাম, তখন কামরুল ভাই কোনো একটা রাজনৈতিক কার্যকলাপ থেকে ফেরত আসার সময় সেখানে একটা গন্ডগোল হয়, সেই গন্ডগোল থেকে বেঁচে ফেরত আসার সময় আইন শৃঙ্খলা বাহিনীর কিছু মানুষ তাকে সন্দেহজনক গতিবিধির উপর নির্ভর করে থানায় নিয়ে যায়, এবং থানায় নিয়ে যাওয়ার পরে তারপরে কি হয় সেখান থেকে আবারও কামরুল ভাই এখন বলবেন।
যখন আমাকে থানায় নিয়ে যায় তখন পুলিশে আমার একটু টর্চারিং করে, এবার বলছে তুই এখানে জড়িত ছিলি, তাই বলছে তোর নামে 144 ধারা মামলা হয়ে গেছে। এবার আমি বলছি যে না, আমি তো ওই এলাকায় কাজ করি, অমুক দোকানে, আমার মালিককে ডাকেন, সত্যনাম ইচ্ছা আপনারা একটু যাচাই বেছাই করে নিন।
আচ্ছা।
এরপরে একটা লোক পাঠালো, বলে ঠিক আছে তোমার দোকানে লোক যাবে, তোমার মালিককে নিয়ে আসবে।
আচ্ছা।
এবার আমার মালিক ওখানে গেল, যাওয়ার পর বলছে না, এই ছেলে আমার এখানে কাজ করে, খুব ভালো ছেলে, কোনো সন্ত্রাস না, কোনো গুন্ডা বদমাস না, আমার দোকানে দীর্ঘদিন কাজ করে, আমি ওকে চিনি, এই জন্য জন্য আমি আসছি যে কেন ওকে ওকে কামরুলকে কেন পুলিশে ধরেছে আমি এসছি ওকে নেওয়ার জন্য। পরে পুলিশদের রিকোয়েস্ট করার পরে পরে আমাকে ওখান থেকে ছাড়ে, আমাকে আবার নিয়ে আসে তখন দোকানে, বলছে কি দোকানে নিয়ে আসার পর।
আপনার এই দোকানটা কোথায়?
দোকান হচ্ছে রমনা ভবনে,
রমনা ভবনে
45 হোল্ডিং রমনা ভবন।
আচ্ছা, আপনি যে দেশের বাড়ি থেকে ফেরত আসলেন, ফেরত আসার পরে আপনার সাথে কি সেই মুক্তার সাহেব আর কোনো ভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে?
আমি আর সেই নারায়ণগঞ্জ শহরে যাইনি। মিলন ভাই যে আমাকে কথা বলেছিল, ওনার কথাটা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। তখন আমি বুঝতে চেষ্টা করলাম যে এবার আমি যদি ওদিকে যাই আমার অবস্থা হয়তো খারাপ হবে, আমার লাইফটা শেষ হবে। উনি আমাকে ভালো পরামর্শ দিয়েছে, আমি ওদিকে আর যাবো না, কখনো যাবো না।
ভেরি গুড ডিসিশন। এরপরে এরপরে বলো।
এরপরে মালিক আমাকে তখন দোকানে নিয়ে এসে জিজ্ঞাসা করে, তাই তুই ওখানে গিয়েছিলি কি ব্যাপার? আমি বলছি যে আমি তো নিজে গিয়েছিলাম, পরে ওখানে ঝামেলা হচ্ছিল, এখন দেখেন আমার এই চোখের মধ্যে কি গেল, আমি তো চোখের অবস্থা খুব খারাপ, এখন কি করি?
এখন কি ডান চোখেও সমস্যা?
এখন হালকা ডান চোখেও একটু সমস্যা হয়ে
গেল। মাই গড।
এরপরে এখন ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেল। তখন ডাক্তারে বলছে যে তো অবস্থা আস্তে আস্তে দেখি যে একটু খারাপের দিকে বলছে, তাই আপনি টেলারিং লাইন আস্তে আস্তে যদি বাদ দিয়ে দেন আপনার জন্য ভালো হবে।
আচ্ছা,
টেলারিং লাইন বাদ দিয়ে দেবো? হ্যাঁ, আস্তে আস্তে তাহলে আমি বাদ দিয়ে দেবো,
চোখের উপর প্রেশার পড়ছে,
চোখের উপর প্রেশার পড়ে যাচ্ছে, প্রেশার পড়ে যাচ্ছে। তাই এখন মালিক আমাকে বলে, তুমি এক কাজ করো, তুমি তাহলে কাটিং শেখো, তোমার আর সেলাই কাজ করতে হবে না।
আচ্ছা,
কাটিং শেখার পর তুমি আমার দোকানে কাটিং করবো।
আচ্ছা,
পরে আমি ঠিক আছে তাহলে আমি কাটিং শিখবো, আমি মাস্টার হবো, আমার আর সেলাই চোখে চাপ লাগবে না, আস্তে আস্তে আমি কাজ করতে পারবো। মালিক আমার এমন একটা অফার দিল, সুযোগ দিল।
আচ্ছা,
পরে আমি কাজ শিখতেছি, কাজ শিখছি, 6 মাসের মতো দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিং শিখলাম, মালিক আমার খাওয়া খরচ চালাচ্ছে, আমি মোটামুটি কোট কাটিং শিখলাম, প্যান্ট কাটিং শিখলাম, শার্ট কাটিং শিখলাম, এমন করতে করতে করতে
আপনি তো বেশ ভালো একজন টেইলারে পরিণত হলেন।
হ্যাঁ, ভালো টেইলারে পরিণত হয়ে গেলাম। পরে আমি ওখানে আমি কাজ করছি, কাজ করছি, আমাকে কিছু মাইনে আর কি বেতন ধার্য করলো, 4-5 হাজার টাকা। তখন আমি চলতে পারছি,
একটা স্বাভাবিক জীবন।
হ্যাঁ, স্বাভাবিক জীবন। কারখানার মধ্যে রাতে ঘুমাই, ফ্যাক্টরির মধ্যে ঘুমাই, আর যে ভাত খাই মেসের ভাত চলে যাচ্ছে।
আচ্ছা, আপনার কি হঠাৎ হঠাৎ কখনো মনে পড়তো এরকম সময় গভীর রাতে ঘুমানোর আগে যে আমি একটা মানুষকে হত্যা করেছি?
আমার যখন এই কথাটা মনে হতো সারা রাত আমার ঘুম হতো না, সারা রাত আমার কাঁদতে কাঁদতে রাস্তায় পেরিয়ে যেত। আমি জীবনে কি কি পাপটাই করলাম, এমন একটা মানুষ আমার চোখটাই চলে যেত ওই ছেলেটার কারণে, আমি ওকে মেরে ফেললাম।
চোখের বদলে একটা জীবন,
চোখের বদলে একটা জীবন। আমার সামনে কি হবে জানি না, কি পাপ করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, এমন আমি প্রতি মুহূর্তে অনুতপ্ত।
যারা শুনছেন আমাদের আজকের অনুষ্ঠানটা, তাদের সবাইকে বলবো, এই অনুতপ্ত যখন মনে হয় নিজেকে, তখন যে কষ্টটা হয় সেই কষ্টের চেয়ে বড় কোনো কষ্ট নাই, সেই কষ্ট সবচেয়ে বড় কষ্ট। এটা কামরুল ভাই নিজে অনুভব করেছেন, উনি খুব ভালোভাবে জানেন। তাই অপরাধ করার আগে একটু চিন্তা করতে হবে। আচ্ছা, তারপর কামরুল ভাই বলেন।
এভাবে তো আমি দোকানে কাজ করতেছি, আবার ডাক্তার দেখাই, ডাক্তারের কাছে মাঝে মধ্যে যাই, মাঝে মধ্যে যাই, যেতে 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 তখন 2009 সাল হবে।
আচ্ছা,
2009 সাল পর্যন্ত আমি ওই ওখানেই কাজকর্ম করি, কিন্তু চোখের আমার ভালো কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, হচ্ছে ডাক্তারে করতে পারছে না, কোনো উন্নতি নেই, আস্তে আস্তে আমার শুধু অবনতি, চোখের পাওয়ার এই সমস্যা সেই সমস্যা।
আচ্ছা,
লাস্ট মুহূর্তে ডিসিশন নিলাম তাহলে এবার ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়াতে মানুষ যায়, আমি একটু যাই
দেশের বাইরে,
দেশের বাইরে
প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে যাওয়া,
ইন্ডিয়াতে যাই। তখন একটা পাসপোর্ট করলাম, তখন লাল পাসপোর্ট বলে একটা পাসপোর্ট, শুধু ইন্ডিয়া যাওয়ার জন্য, অন্য কোনো দেশে যাওয়ার জন্য। পাসপোর্ট করার পর বাডেম হসপিটালে ডাক্তার দেখাই, পরে ওই ডাক্তারে বললাম যে আমার তো এখন এই অবস্থা, আমি যে ইন্ডিয়া যেতে চাই, আমার এখান থেকে একটা মেডিকেল সার্টিফিকেট দেন, যেহেতু আমি ভিসে লাগিয়ে যেতে আমি ইন্ডিয়া যেতে পারি, যাই ডাক্তার দেখাই ভালো হয় এমন একটা চিন্তা ভাবনা করি। তখন ওনারা আমারে ডাক্তার প্রবীরানী সাহা, হিন্দু বলে মহিলা ডাক্তার, উনি আমারে যথেষ্ট পরিমাণ ভালোবাসত যে এই ছেলেটার এই অবস্থা, গেলেই বলছে তোমার কোনো সিরিয়ালের দরকার নাই, তুমি আসলেই আমার সঙ্গে দেখা করবে, আমি তোমাকে আগেই দেখে ছেড়ে দেবো।
অনেক স্নেহ করতেন
আপনাকে? হ্যাঁ, অনেক অনেক আমাকে ভালোবাসত। পরে ওই ডাক্তার পূর্ণিমা রানী সাহা বলছে পাসপোর্ট করেছেন? আমি হ্যাঁ পাসপোর্ট করে ফেলেছি। তাহলে উনি একটা লিখিত দিল সার্টিফিকেট, যে এটা জমা দিলেই কাগজপত্র মোটামুটি আইডেন্টি প্রুফ নিয়ে দেশের সমস্ত কাগজপত্র আছে,
আচ্ছা
সব কাগজপত্র দিলেই একটা ভিসা আপনি পাবেন, তখন আপনি যান। পরে আমি মতিঝিলে যাই, ওখানে গিয়ে ডলার ইনডোর্স করি, পরে পাসপোর্ট জমা দিই, পাসপোর্ট জমা দেওয়ার পর অনেক কাগজপত্র লাগে, বাড়ির থেকে নিয়ে আসি।
আচ্ছা,
তখন প্রথমে আমি মেডিকেলের জন্য অ্যাপ্লাই করি, চেকটা যে অফিসারের কাছে জমা দেয় সেই অফিসার ওটা গ্রান্ট করে না, লাল কালিতে দাগ মারে, বলছে যে না এটা হবে না, কাজ করেন আপনি ওই টুরিস্টের জন্য ফর্ম ফিল আপ করেন।
আচ্ছা, আপনি মানে চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে আপনি ভিসা পাচ্ছেন না,
না
সেই কারণে আপনাকে টুরিস্ট হিসেবে,
হ্যাঁ টুরিস্ট হিসেবে ওই যে সার্টিফিকেট দিচ্ছে ওটা গ্রান্ট হচ্ছে না।
আচ্ছা আচ্ছা,
এখন আমার যে ফর্মটা লিখে দিচ্ছে বাইরে বসে 50 টাকা 100 টাকা নিচ্ছে, ওই ভাইকে বললাম যে ভাই আমার তো জমা নিচ্ছে না ফর্ম, তাহলে আপনি আমার পাসপোর্ট জমা নিচ্ছে না, আবার আমার ফর্ম লেখেন।
আচ্ছা,
বলছে আবার টাকা দিতে হবে। টাকা ভাই আমি তো টাকা পয়সার একটু সমস্যা, যাক আপনি আমার কাছ থেকে একটু কম টাকা নেবেন, বলছে ঠিক আছে তাহলে আপনার কাছ থেকে একটু কম টাকা নেবেন। পরে আমার ফর্মটা ফিল আপ করে দিল টুরিস্ট, টুরিস্ট ফর্ম, ওকে কম বেশি টাকা পয়সা দিয়ে পরে জমা দিলাম ফর্ম। জমা দেওয়ার পরে আমাকে ওখান থেকে একটা রিসিপ্ট দিল, পাসপোর্টের নাম্বার টাম্বার রিসিপ্ট দেওয়ার পর 3 দিনের মাথায় ডেট দিল গুলশানে। গুলশানে দেওয়ার পর আমি গুলশান থেকে পাসপোর্টে নিয়ে আসলাম, ভিসা পেয়ে গেলাম, তখন আসলাম কাজের জায়গা, কাজের জায়গায় এসে এখন আমার ইন্ডিয়া যাওয়ার পালা। তখন বাড়িতে যাই,
সবকিছু আপনার ঠিকঠাক রেডি?
হ্যাঁ, বাড়িতে গিয়ে টাকা পয়সা গোজগাজ করে মালিকের কাছ থেকে টাকা নিলাম, বাড়ির থেকে টাকা পয়সা নিচ্ছি, পরে ওখান থেকে কিছু টাকা পয়সা দিই।
মোটামুটি কত টাকা জোগাড় করতে পারলেন সব মিলিয়ে?
ওখান থেকে টাকা আনুমানিক 30,000 টাকার মতো।
আচ্ছা, এই টাকা নিয়ে আপনি ইন্ডিয়াতে যাবেন চিকিৎসার জন্য?
হ্যাঁ, পরে কিভাবে যাব, শ্যামলী বলে একটা পরিবহন আছে নটরডেম কলেজের, ওখানে ওই কাউন্টার, ওখানে গেলাম, 1,000 টাকা টিকিট, সন্ধ্যার দিকে বাসে উঠলাম।
আচ্ছা,
বাস সারা রাত চলছে, পরে ওখানে ঢুকলাম, তা আমার পাশে একটা ভদ্রলোক ছিল, উনি একজন জজকোর্টের উকিল ছিল।
আচ্ছা আচ্ছা,
তা ওনার সাথে, উনি লিয়াকত ভাই বলে খুব ভালো মানুষ, ওনার সাথে আমার পরিচয় হলো। তা ওনাকে বলছি, ভাইয়া আমি যে কোথায় গিয়ে ডাক্তার দেখাবো আমি তো কিছুই বুঝতে পারছি না।
আচ্ছা,
বলছে যে দেখেন উল্টোডাঙ্গা বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমি বাসা ভাড়া করে থাকি, ওখানে হসপিটাল আছে, ওইখানে নামেন, ওইখানে আপনাদেরকে ডাক্তার দেখাবো।
ওই লিয়াকত নামের উকিল বলছে আপনাকে?
হ্যাঁ, ওই লিয়াকত ভাই নামে একটা লোক, সে বলছে।
আচ্ছা,
তা উনি আমাকে সেখান থেকে, সে ওই উল্টোডাঙ্গা নামলাম, নামার পর তখন ওখানে কি হসপিটালটার নাম না মনে নেই, হসপিটালে যাওয়ার পরে রিসেপশনে গিয়ে টিকিট করলাম, টিকিট করার পর বসে রয়েছি, তখন মনে হয় 12টা 1টা বাজে এমনই হবে আনুমানিক টাইম। এখন তা উনি বলছে, তা আপনি এই ডাক্তার দেখান, ডাক্তার দেখানোর পরে ডাক্তার একটু চেক আপ টেক আপ করার পরে বলছে অপারেশন করতে হবে।
আচ্ছা,
তা অপারেশনের যে টাকার চার্জ কোনটা কত তা উনি শুনছে, শোনার পর ওদের অফিস রুম আছে, অফিস রুমে ওই লিয়াকত ভাই আমাকে নিয়ে গেল।
আচ্ছা,
নিয়ে যাওয়ার পরে একটা আমেরিকান লেন্স লন্ডন এমন আর কি 12,000-10,000 এমন রেট দেখাচ্ছে।
আচ্ছা আচ্ছা,
রেট দেখানোর পরে মোটামুটি বলছে যে আপনার তো কালকে আসতে হবে, আজকে তো হবে না।
ওকে,
এখন থাকবো কোথায়, থাকার তো একটা টেনশন।
ইন্ডিয়াতে তো আপনি কাউকে চেনেন না?
না, চিনি না। এবার আমার কাছে একটা অ্যাড্রেস নিয়েছি আমি,
কার কাছ থেকে?
24 পরগনা জেলা, সেই অ্যাড্রেসটা নিয়েছি ঢাকার থেকে, যেখানে কাজ করতাম।
ওই আপনার মালিকের কাছ থেকে নিয়েছেন?
মালিকের কাছ থেকে না, ওখানে একটা সেলুনে গিয়ে চুল কাটাতাম।
আচ্ছা আচ্ছা,
তাদের কোন রিলেটিভ ভাই বিরাদার ওইখানে থাকে, যে এখানে গেলে ডাক্তার দেখাইতে পারবে, হেল্প করবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
পরে ওদের ঠিকানা নিলাম, পরে আমি ওই লিয়াকত ভাইকে বললাম যে ভাই এই ঠিকানায় যদি আমি যাই ওখানে আমি থাকতে পারবো, পরে না হয় কালকে আসবো।
আচ্ছা,
পরে ঠিক আছে আপনারা আমি ই করি, এখান থেকে একটা গাড়ি ধরে দিয়ে স্টেশনে গিয়ে ওখানে চলে যাবেন। পরে উল্টোডাঙ্গা স্টেশনে আমি ওই অটো দিয়ে আসলাম।
আচ্ছা,
আসার পরে ওখান থেকে টিকিট করলাম, টিকিট করার পর এখন ট্রেন আসবে, আমি বলছি যে আমি তো বারাসাতে যাব, এখন কোন ট্রেনে, এদিকে একটা ট্রেন যাচ্ছে ওদিকে একটা ট্রেন আসছে, এবার আমি তো বুঝতে পারি না কোনটা কলকাতা যাবে কোনটা বারাসাতে যাবে। তা দুজন লোককে জিজ্ঞাসা করলাম, বলছি এদিক থেকে যে ট্রেনটা আসবে ওই ট্রেনে তুমি উঠবা, ওটাই তো বারাসাত নামবে।
আচ্ছা,
এবার আমি ওই ট্রেনে উঠেছি, ওঠার পরে ট্রেনে আর বলছে না অমুক স্টেশন আসছে, এই আসছে সে আসছে, এক একটা স্টেশনে দাঁড়ায় 1-1.5 মিনিট লোকজন নামছে, উঠছে, লোকের প্রচন্ড ভিড়, মানুষের ধাক্কায় চেপটা হয়ে যাচ্ছে। এখন পাশের লোককে জিজ্ঞাসা করছি, ভাই বারাসাত কোথায়, সেখানে আমি যাব। তা পাশাপাশি দুজন লোক বলছে, টেনশন করো না আমরা ওখানে নামবো, তোমারে ওখানে আসলে আমরা বলে দেবো।
আচ্ছা আচ্ছা,
এই মনের মধ্যে একটু সাহস হলো
যে না কিছু লোক আছে,
হ্যাঁ কিছু লোক আছে, তাহলে আমি ওখানে যেতে পারবো। এবার ট্রেন মোটামুটি 20 মিনিট আধা ঘন্টা এমন চলছে, চলার পর বলছে এই বারাসাতে না তুমি নামবে, হ্যাঁ নামবো, পরে তুমি এখানে নেমে যাবে, যখন দাঁড়াবে তখন নামবে। এখন নামতে নামতে মোটামুটি সন্ধ্যা এমন ঘুনিয়ে আসছে, চিনি না কোথায় যাব। এখন ভ্যানে কি ডাকছে, অমুক অমুক জায়গা স্টেশনে এই সেই, একটা ভ্যানে উঠলাম।
কি বুঝে উঠলাম
যে রাতে কোথাও আমার থাকতে হবে।
আচ্ছা,
থাকতে হবে আমাদের বলছে যে বারাসাতে অনেক থাকার হোটেল আছে। ও ভ্যানালা নিয়ে গেল একটা বাস স্ট্যান্ডে নিয়ে যাওয়ার পর ওটা বললো চাপাটালি বাস স্ট্যান্ড।
আচ্ছা,
ওখানে আমি জিজ্ঞাসা করলাম এখানে থাকার হোটেল ভাই কোথায় আছে। ভাই বলছি ওরা একটু রেগে মেগে যাচ্ছে, আমার দিকে চোখ লাল হয়ে তাকাচ্ছে, ফুটাচ্ছে। আমাকে ভাই বলছে এবার বলতে সামনে পলাশ হোটেল আছে, ওখানে যাবে, ওখানে থাকার জায়গা।
আচ্ছা,
পরে ওই পলাশ হোটেলে জিজ্ঞাসা করতে করতে পলাশ হোটেলে ঢুকলাম। ঢোকার পরে রিসেপশনে গেলাম, পরে আমাকে ওখানে সিট দিল। সিট দেওয়ার পর ওই ঢাকা থেকে যে আমি অ্যাড্রেসটা দিলাম চুলকাটাতাম যেই সেলুনে, সেই সেলুনে সেই বিমল বলে আর কি সেলুনের মালিক, ওর ভাইয়ের একটা অ্যাড্রেস দিয়েছে লিটন।
আচ্ছা,
লিটন দাস।
আচ্ছা,
লিটন দাসের মোবাইল নাম্বার। রাতে থাকলাম, সকালবেলা আমি ফোন করলাম যে ভাই কি কাকা, যে আমি তো বাংলাদেশ থেকে আসছি, এবার আপনি একটু আমার সাথে দেখা কর।
এই মুহূর্তে আমাদেরকে একটা বিরতি নিতে হবে। আমরা 12টার পরে শুরু করেছিলাম, আমরা অনেকক্ষণ শুনেছি কামরুল ভাইয়ের কথা, তবে কথা চলবে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, চলতে থাকবে রাত একটা পর্যন্ত। ঘটনার আরো দুটো অংশ বাকি আছে এবং সেই দুটো অংশ যখন আপনারা সম্পূর্ণভাবে শুনবেন তখন বুঝতে পারবেন যে আমরা আস্তে আস্তে ইন্ডিয়া ভিতরে ঢুকে এবার কোন দিকে এগিয়ে যাচ্ছি। আনবিলিভেবল থিংস আর ওয়েটিং ফর ইউ। আর আপনি যদি আসতে চান আমাদের এই সত্য বলার মঞ্চে তাহলে ফোন করুন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করে আপনি 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী কথা রেকর্ড করবেন। আপনার ফোন নম্বরটি মুখে উচ্চারণ করতে কোনোভাবেই ভুলবেন না। সো স্টে টিউনড উইথ 89.2 রেহান, উইল বি ব্যাক উইথ রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself. Royal Tiger Drink presents Jaha Bolibo Shatta Bolibo. Recharge yourself. অনুষ্ঠানটা করে থাকি, তবে হ্যাঁ ইনসমনিয়ার সাথে সাথে এটাও প্রয়োজন, এতদিন আপনাদের সবার সত্য একটু একটু করে টপিক অনুযায়ী বের করে নিয়ে আসার চেষ্টা করতাম, আর এখন এমন কিছু মানুষকে নিয়ে আসবো যাদের সত্য শুনলে আপনারা বুঝবেন আপনাদের সত্য আসলে কতটুকু সত্য। যাহা বলিব সত্য বলিবতে আছে আমাদের সাথে কামরুল ভাই, আর আমরা চলে গিয়েছিলাম ইন্ডিয়াতে, যেখানে উনি একটা হোটেলে গিয়ে উঠেছিলেন এবং সেখান থেকে ইন্ডিয়াতে ওনার একমাত্র পরিচিত ওনার দোকানের আশেপাশের একজনের কাছ থেকে নাম্বার নেয়া লিটন দাস নামে একজনকে তিনি ফোন করেছিলেন। তারপরে ঘটনাটা কি ঘটে কামরুল ভাই?
তখন আমি লিটনকে ফোন করি, লিটন পলাশ হোটেলে এসে আমার সঙ্গে দেখা করে।
আচ্ছা,
দেখা করার পর বলছে যে এক কাজ কর, তুই এই হোটেলটা ছেড়ে দিয়ে স্টেশনের ওদিকে হোটেল ভাড়া কম আছে ওই হোটেলে উঠবি।
আচ্ছা,
আমি আচ্ছা ঠিক আছে। পরে আমি ওনার সাথে যাই, ওই হোটেলে উঠি, উঠার পর ওই হোটেলে আমি থাকি, হোটেল আমাকে ভাড়া করে দিয়ে গেল। এবার হোটেলে 5-6 জন মিলে একটা রুম, ডরমিটরি বেড, 5-6 জন মিলে একটা রুমের মধ্যেই থাকা হয়, 70 টাকা করে ভাড়া। তখন আমার পাশের একটা ছেলে, ওর নাম পলাশ, ওর বাড়ি বাংলাদেশ, ও ওখানে দীর্ঘদিন ধরে থাকে। ওর শুধু অনেক ফোন আসে বারবার, কোথা থেকে ফোন আসে জানি না। ওর সাথে যখন আমার পরিচয় হয় আমার বাড়ি বাংলাদেশ, তখন ও আমাকে অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে ভালোবাসে। এবার ভালোবাসার পাশাপাশি ও মাঝে মধ্যে আমাকে মার্কেটে নিয়ে যায়, ও অনেক কেনাকাটা করে, অনেক টাকা পয়সা, একদিন দুই দিন পর পর প্রতিদিনই কেনাকাটা করে, প্রতিদিনই কেনাকাটা করে
ওই হোটেলে থাকা অবস্থায়।
আচ্ছা, এইবার হঠাৎ করে ও বলছে যে একটা কাজ করি, যেহেতু আপনি এখানে আসছেন অনেকদিন থাকবেন, আপনার ট্রিটমেন্টের ব্যাপার দরকার আছে, আপনার এভাবে তো হোটেলে থাকলে পারবেন না থাকার জন্য, তাহলে আমরা একটা বাসা ভাড়া নিই, বাড়ি ভাড়া করি,
মানে টাকায় কুলাতে পারবেন,
টাকায় কুলাতে পারবেন না। হ্যাঁ ভালোই তো হবে, বাড়ি ভাড়া নেই। হ্যাঁ বাড়ি ভাড়া নিব। এইবার ওই ওখানে যখন থাকতাম, ওইখানে ইন্ডিয়ান একটা লোক, ওই পলাশের বস,
আচ্ছা,
ওই হোটেলে আসতো।
আচ্ছা,
ওরা পার্সোনাল কি কথা বলতো
আপনার সামনে? নয়
না না, আমার সামনে না, ওরা ওদিকে নিয়ে নিয়ে ওদের সাথে, ওখানে কমিটি সেটা ছিল, চেয়ারে বসে বসে প্রায় সময় কথা বলতো, প্রায় সময় কথা বলতো, কিন্তু বেশ খাবার দাবার হতো আমার, ওরা খাওয়াতো।
আচ্ছা আচ্ছা।
এইবার হঠাৎ করে পলাশ বাসা নিল আমাকে নিয়ে, তা বাসা তো পলাশকে দিচ্ছে না, তা আমার যে লিটন বলে লোক আছে পরিচিত, সেই লিটন আমার এই বাসা নিয়ে দিল। লিটন আমাকে বাড়ি ভাড়া ঠিক করে দিল। এবার আমরা দুইজন ওই ঘরে থাকি, থাকতে থাকতে ও একদিন বলতেছে যে আমি ইন্ডিয়ার পাসপোর্ট করতে পারি।
হ্যাঁ,
ইন্ডিয়ার পাসপোর্ট করতে পারি, বিভিন্ন দেশে লোক নেই, আর লোক নেই তো ভালো, আমাদের তো এমন লোক আছে। তাই লিটনকে বললাম যে লিটন লিটন দা, ও তো ইন্ডিয়াতে পাসপোর্ট করে দেয়, তাই এই ব্যাপার বাইরের দেশে যাইতে খুব সহজ।
আচ্ছা,
ও বললো যে আমরা এইখানে থাইকে বাড়ি গাড়ি করছি, পাসপোর্ট করতে পারি না, পাসপোর্ট করার জন্য যত টাকা লাগে পাসপোর্ট করবো, পাসপোর্ট করতে হবে।
আচ্ছা,
এবার ওই পলাশ ফরম ফরম নিয়ে ছবি টবি লাগালো, লাগানোর পরে ওই পলাশ ইতিমধ্যে ওর এমন বাড়িতে কি খবর এলো তা জানি না, ও আমাকে ঘর ভাড়া করে দিয়ে এসে ওখানে আমার রাখলো। রাখার পর ও ও বাড়িতে চলে যাওয়ার সময় একটা ব্যাগের মধ্যে অনেক কাগজপত্র, সেই কাগজপত্রের মধ্যে লিটনের কাগজ ছিল, লিটন যে পাসপোর্ট করবে ওর কাগজটাও ছিল। ওই কাগজটা ওই আমার হোটেলে যে একটা ইন্ডিয়ান লোক আসছে ওর কাছে দিয়ে গেল।
আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, লিটন যার ফোন নাম্বার আপনার কাছে ছিল তাই না?
হ্যাঁ,
যার ফোন নাম্বার আপনি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলেন ইন্ডিয়াতে এসে ফোন করার জন্য, তার কি হয় পলাশ?
পলাশ তার কিছু হয় না, আমার পাশে যে সিটে থাকে পলাশ, আমার এখানে আসতো লিটন, সেই হিসাবে পরিচয়।
এবং সেই লিটনের কাগজপত্র পলাশের কাছে?
হ্যাঁ, সেই লিটনের কাগজপত্র পলাশের কাছে,
যেটা সেই পলাশ দিয়ে গেল ইন্ডিয়ান ওই ভদ্রলোক।
হ্যাঁ, ইন্ডিয়ান ওই ভদ্রলোকের কাছে, আমি জানতাম না, আমাকে বললো যে আমি পাসপোর্টের জন্য জমা করে দিয়েছি, পাসপোর্টের কাজ চলতেছে।
আচ্ছা আচ্ছা,
এইবার ইন্ডিয়ান যে লোকের কাছে দিল, সেই লোক ব্যাগ নিয়ে গেছে বাড়িতে, আর ওই পলাশ বাংলাদেশে চলে আসছে।
আচ্ছা,
ওই ইন্ডিয়ান লোকটা ব্যাগটা কাটছে, কাটার পরে দেখে যে কি কাগজের মধ্যে, দেখে যে পাসপোর্টের সমস্ত ফর্ম, মোটামুটি 50-100টা হবে, ওই ফর্মে ছবি লাগাইছে আর লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিছে, লক্ষ লক্ষ টাকা নিছে।
পলাশ কাজটা করেছে?
হ্যাঁ, পলাশ কাজটা করেছে। এখন ওই ইন্ডিয়ান লোকটা এসে বলতেছে,
এই লোকগুলো কোথায়, বাংলাদেশের লোক? এগুলো
সব বাংলাদেশের লোক,
বাংলাদেশের বিভিন্ন লোকের কাছে,
বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, ওই টাকা নিয়ে ওই যে ইন্ডিয়ান ওই লোকটারে দিচ্ছে, ওই লোকটার নাম জীবন, ওরে দিচ্ছে টাকা।
মাই গড, তারপর
জীবন হচ্ছে সমস্ত ডিলার, আর ওই পলাশ হচ্ছে বাংলাদেশের ডিলার,
ওই লোকটার নাম হচ্ছে জীবন,
ওই লোকটার নাম হচ্ছে জীবন।
বাহ, কি সুন্দর নাম।
এইবার জীবন একদিন আমারে ফোন করলো যে আপনার সাথে আমার অনেক কথা আছে।
আচ্ছা,
কথা আছে, দেখা করবো পরে।
আপনি তখন কোথায়? ওই ওই
হোটেলে নাই, আমি ঘর ভাড়া করে থাকি,
ঘর ভাড়া করে
আমি একা একা থাকি, খুব দুশ্চিন্তা কিভাবে থাকবো এখানে, আমার ছেলে গেল।
চিকিৎসা?
চিকিৎসা ওই চলছে, চিকিৎসা ওই লিটন আমার ডাক্তার দেখাইতেছে।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
এখন ডাক্তার দেখাইতেছে, চিকিৎসা চলছে। এখন ওই লোকটা এসে বলতেছে যে লিটনের ছবি কেন এখানে, কত টাকা দিয়েছেন? আমি বলছি যে টাকা পয়সা তো কিছু একটা দেওয়া হয়েছে, তাও বলছে যে আমরা পাসপোর্ট করি, আর পাসপোর্ট করি আমি, আর পলাশ নিয়ে গেছে টাকা, এদের কেমন হলো? টাকা তো আমি আমি পাসপোর্ট করি।
আচ্ছা,
টাকা দিতে হলে আমারে দিতে হবে, ওদের যে ও কি পাসপোর্ট করবে?
আপনি কি কোনো টাকা দিয়েছেন পলাশ?
আমি কোনো পলাশে টাকা পয়সা দিইনি,
তো অন্য প্রসেসে আসছে।
হ্যাঁ, আমি অন্য প্রসেসে আসছে, কিন্তু লিটন টাকা পয়সা দিয়েছে।
আচ্ছা,
টাকা পয়সা দিয়েছে। এইবার ওই জীবন লোকটা বলতেছে পাসপোর্ট করি আমি, আমি বিভিন্ন দেশে লোক পাঠাই, আমেরিকা পাঠাই, আমার বউ থাকে আমেরিকা, ছেলে থাকে আমেরিকা।
আচ্ছা,
আমি সুইজারল্যান্ড লোক পাঠাই, লন্ডনের লোক পাঠাই, 100% লোক যাইতেছে আসতেছে, এবার আপনার কোনো লোক যাওয়ার থাকলে আপনি বলেন আমি করে দিচ্ছি।
আচ্ছা,
ইন্ডিয়ান পাসপোর্ট, বাংলাদেশের লোক এসে ইন্ডিয়ান নাগরিক হয়ে এখান থেকে যাবে।
আচ্ছা,
তখন আমি বললাম তাই? বলে হ্যাঁ। আমি বললাম আমি তো যাবো, আমার আমার ভাইয়ের ভাইকে পাঠাবো।
আচ্ছা,
বলছে ভাইকে কোথায়
পাঠাবেন?
তা আমি বলছি যে আপনার যেহেতু ওয়াইফ থাকে আমেরিকাতে, তাহলে বড় দেশ আমেরিকা, আপনি পাঠাইতে পারবেন, তাহলে সেখানে পাঠান। হ্যাঁ, 3-4 মাসের মধ্যে আমি পাঠিয়ে,
মানে এটা কোনো ব্যাপারই না,
ব্যাপারই না।
আচ্ছা,
তা টাকা লাগবে কত? টাকা লাগবে 7 লক্ষ ইন্ডিয়ান টাকা,
7 লক্ষ রুপি,
7 লক্ষ রুপি। তো এবার তা আমি আমার ভাইরে বললাম যে একটা লোকের সাথে পরিচয় হলো, সে বলে আমেরিকা পাঠাইতে পারে 3-4 মাসের মধ্যে 7 লাখ টাকা, তাই ইন্ডিয়ান টাকা 7 লাখ। ওই এত টাকা গরিব মানুষ, আমরা এত টাকা দিব কোথায়?
সেটাই।
এখন ওই লোকটা সাথে একটু সম্পর্ক হয়ে গেল, যেহেতু ভালো মানুষের ব্যবহার দেখা গেলো যে আমি সমস্ত কিছু করতে পারি, আমি করবো পলাশ কি, পলাশ তো সমস্ত কাজ আমার এই করা, বাংলাদেশ তো লক্ষ লক্ষ টাকা এনে সব খায় ফেলাইছে, ও বাংলাদেশের পয়সা।
আচ্ছা আচ্ছা,
এখন জীবন বলতেছে যে টাকা পয়সা আমারে দেন, আমি কাজ করে দিই।
ওকে,
ওই লিটনের পাসপোর্ট করানোর জন্য টাকা দিলাম।
আচ্ছা,
টাকা দেওয়ার পর এবার আমাদের
লিটনের পাসপোর্ট করানোর জন্য কে টাকা দিল?
লিটন আবার নতুন করে ওই জীবনকে টাকা দিল আমার মাধ্যমে,
এবং পলাশ,
পলাশ তো টাকা নিয়ে চলে গেল,
ভেঙে গেছে।
হ্যাঁ, ভেঙে গেছে।
আচ্ছা,
পলাশ আর দেশে বাংলাদেশ থেকে দেশে আসতে পারে।
ওকে,
বাংলাদেশের সিটারি করছে, তাদের কাছে ধরা হয়ে গেছে,
তারা
ওরা পুলিশের দিকে মারধর করছে, অনেক ব্যাপার স্যাপার ওদের করেছে।
আচ্ছা,
এখন জীবন বলতেছে আপনার যদি আমেরিকা যাইতে হয় তাহলে আপনার কথাবার্তা বলেন সেইভাবে। এখন হ্যাঁ, যাবো আমেরিকা।
আচ্ছা,
7 লক্ষ রুপি
লাগবে,
এত টাকা তো দিতে পারবো না, আমরা 3-4 লাখ টাকা দিতে পারবো বাংলা টাকা, বাকিতে নিতে হবে, ওখানে যাওয়ার পরে টাকা দেবো। বলে হ্যাঁ তাই হবে। তা বলছে যে পাসপোর্ট করার জন্য তাহলে 1 লক্ষ টাকা লাগবে বাংলা টাকা।
আচ্ছা, পাসপোর্ট করার জন্য ইন্ডিয়াতে বসে?
হ্যাঁ, ইন্ডিয়াতে বসে
1 লক্ষ টাকা লাগবে,
1 লক্ষ টাকা লাগবে।
আচ্ছা,
তা এবার পাসপোর্ট কিভাবে করবে? বলে হাতে লেখা পাসপোর্ট, আপনার বাইরে আমি যেই নামটা লিখতে বলবো সেই নাম ইংলিশে লিখে সাইন করে এসে বর্ডারে দিয়ে যেতে হবে,
বর্ডারে দিয়ে যেতে
হবে, বেনাপুর বর্ডারে দিয়ে যেতে হবে, টাকা এবং ওই নাম। পরে ভাই 4 লাখ টাকা দিলে বাকি টাকা লই দেশে যায় দেওয়া হবে, এজন্য বাইরে লোভ লেগে গেল যে আমি গিয়ে যাইতে পারতেছি কম টাকায়, আমার বাইরের চিকিৎসা হবে, ওখানে যেহেতু চিকিৎসা হইতেছে না, এদিক দিয়ে আমি আমার নিয়ে ঘুরছে কলকাতা দিশা হসপিটাল, এনআরএস হসপিটাল, অনেক অনেক জায়গা ঘুরতে বলছে অপারেশন করলে ভালো নাও হতে পারে, ভালো কখন হবে, হানি পাতলা এই হবে সেই হবে, কিছু করা যাচ্ছে না।
আচ্ছা, এই ঘোরাটা আপনাকে নিয়ে কে ঘুরেছে, লিটন নাকি জীবন?
লিটন ঘুরেছে, এবার ফাঁকে ফাঁকে আমাকে নিয়ে জীবনও ঘুরতেছে।
আচ্ছা,
জীবনও ঘুরতেছে, জীবন মাঝে মধ্যে আমার টাকা পয়সা একটু খাওয়াইতেছে, আমার জন্য একটু আফসোস করতেছে,
নানান ভাবে বোঝাচ্ছে আপনাকে যে টাকার পয়সার অভাব।
অলরেডি তো এই যে বর্ডারে এসে টাকা দিয়ে গেল, আর নাম লিখে নাম পাঠিয়ে দিল, এখন ওই নামে বলতেছে যে আপনার তো পাসপোর্ট অলরেডি কাজ হয়ে গেল।
ও, অলরেডি ওই কাজ সাধ্য হয়ে গেছে, আপনার ভাই এসে দিয়ে গেল?
ভাই এসে বর্ডারে এসে টাকা দিয়ে গেল, 4 লাখ,
4 লাখ ইন্ডিয়ান রুপি,
না বাংলা টাকার 4 লাখ টাকা দিয়ে গেল।
আচ্ছা,
ওর নাম দিয়ে গেল, 4 লাখ টাকা দিয়ে গেল।
এবং সেই নাম ওনার নিজের নাম না?
না, সেই নাম ভাইয়ের নিজের নাম না, অন্য নাম, অন্য নাম।
আপনাদের কখনো সন্দেহ হয়নি ওই সময় যে অন্য নাম দিয়ে কি হচ্ছে না হচ্ছে?
ও বলছে কি যে মুসলমান নামে যদি এখান থেকে পাসপোর্ট করে যায়,
এরপরে
এখন ওখান থেকে টাকা দিয়ে গেল, এখন আমি আমার ভাই ফোন করে যে পাসপোর্ট তো হয়ে গেল, তা 6 মাস চলে গেল, 8 মাস চলে গেল, পাসপোর্ট হয়ে গেল, পাসপোর্টটা আমার দেখা, তাহলে আমি ইন্ডিয়া দেখি। বলতেছে যে না ইন্ডিয়া চলে আসবো, পাসপোর্ট হয়ে গেছে। আমি বলছি তার পাসপোর্ট হয়ে গেছে, পাসপোর্টের ফটো কপিটা দেখান। ও একটা ফটোকপি বাইর করে নিয়ে আসলো, ফটোকপি বাইর করে নিয়ে আসলো, আমার ভাই তো ছবি পাঠাইছে মোটামুটি কোট পরে, আমারে বলছে যে এই ছবিটা পাসপোর্টেই থাকবে। আর ও যে আমার ফটোকপি দেখালো, সাধারণ একটা ছবি দিয়ে পাসপোর্টের ফটোকপি দেখালো, তখন আমার একটু সন্দেহ লাগলো, কি ব্যাপার? ও আমার বলছিল যে এই টাইপরাটা থাকবে পাসপোর্টের ছবি, আর তখন দেখলাম নর্মাল একটা ছবি। প্যান কার্ড বানালো, রেশন কার্ড বানালো, ড্রাইভিং লাইসেন্স বানালো, সমস্ত কিছু বানালো, বানানোর পরে সব আমার কাছে দেয়, পাসপোর্ট আমার কাছে দেয় না।
আচ্ছা,
পাসপোর্ট আর কি করতে পারে না, খালি ঘুরাইতেছে ঘুরাইতেছে, বলে আপনি বাইরে নিয়ে আসেন, পাসপোর্ট হয়ে গেছে, অসুবিধা না আসলেই চলে যাবো, বাইরে নিয়ে আসলাম ইন্ডিয়া। এবার ভাই তো আমার সাথে থাকা শুরু করলো, থাকতে থাকতে পাসপোর্ট আর দেয় না, পাসপোর্ট আর দেয় না, 1 বছর পার হয়ে গেল, খালি দিতেছে দিতেছে দিতেছে। ঘরের মধ্যে থাকি দুই ভাই, বাজার সবাই করে খাই, রান্না করি, আর ওই দালাল দালাল এসে বাসায় বাসায় এসে আমাদের সাথে খায়।
আচ্ছা, দালাল বলতে জীবন?
জীবন, জীবন রে খাওয়াই।
আচ্ছা,
আমরা রান্না বান্না করি, আমরা যদি 1 পিস মাছ খাই, ওরে মাছ খাওয়াই 2 পিস,
মানে খুব আদর যত্ন তার। সে আমেরিকা নিয়ে যাচ্ছে,
আমেরিকা নিয়ে যাচ্ছে 4 মাসের মধ্যে। এইবার 4 মাস তো চলে গেল, মোটামুটি 10 সালে ঢুকলো, 10 সাল চলে গেল, 11 সাল চলে গেল, পাসপোর্ট দিল 1 বছর পরে, এই যে পাসপোর্ট।
আচ্ছা,
পাসপোর্ট এখন আমেরিকা যাওয়ার জন্য কাগজপত্র রেডি, বলতেছে
পাসপোর্ট দিল আপনার?
হ্যাঁ, পাসপোর্ট আমাদের হাতে দিল,
এবং সেই ছদ্মনামে,
ছদ্মনামে দেখলাম যেই পাসপোর্টটা দিছে সেই টাই পড়া কোট পড়া, কিন্তু আমার যেটা দেখাইছিল সেটা না,
ফটোকপিতে যেটা দেখাইছিল
সেটা না, কিন্তু তখন বুঝলাম যে পাসপোর্টটা তখন করতে পারে নাই,
তখন জাস্ট দেখা দাও,
জাস্ট আমারে দেখাইলো, তখন ওটা আমি বুঝতে দিলাম না, আমি আমার মনের মধ্যে রাখলাম।
আচ্ছা,
যে আমার সাথে এমন 2 নম্বরই করলো, 4 মাসের কথা বলে নিয়ে আসলো, এখন তো 1 বছর চলে গেল, এখন কি করব? পরে একটা কিসের আশ্রমে আর কি, ওই অনাথ আশ্রমের, সেই আশ্রমে ও থাকবে, কাজ করবে।
আচ্ছা,
ওই আশ্রম থেকে ওরা আমেরিকাতে যাবে, সেই আশ্রমের কাজের লোক হিসাবে আশ্রমের যে গুরুদেব আছে তারা যাবে, টিম নিয়ে তাদের দেখাশোনা করবে, ও আমার ভাই থাকবে তার সাথে,
ওই দলের মধ্যে একজন,
দলের মধ্যে একজন।
আচ্ছা,
এমন করতে 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 খালি আসে বাড়িতে, আমার আসে, আসার পরে বলতেছে ভাই আমার ওই ইউএস ক্লায়েন্টের খবর কি? আমার কথা বলতেছে, আমার ভাইয়ের কথা বলতে।
আচ্ছা আচ্ছা,
ফোনে এমনি ধরে ধরে বলতে, এখন ফোনে তার সাথে তো বোঝা যায় যে ফোনে কি কথা বলে না আসলে ডক মারে।
আচ্ছা,
পরে আমি বলি বুঝতে পারছি যে ফোনে তো কোনো কথা বলে না, যার সাথে কথা বলতে এমনিতেই বক বক করে যাচ্ছে।
আচ্ছা,
পরে আমার একটু সন্দেহ হয় না, ও তো আমাদের সাথে কেমন একটা 2 নম্বরই 2 নম্বরই বাবা লাগা।
হ্যাঁ, আচ্ছা, এই যে আপনাদেরকে বলেছিল 4 মাস, এখন টোটাল কয় বছর হইল এই ব্যাপারটা?
এবার 10 সাল গেল, 11 সাল গেল, 12 সালও চলে যাইতেছে,
3 বছরের উপরে
এইবার, হ্যাঁ চলে যাচ্ছে, আরো আরো সামনে আরো সাল বাকি আছে। এখন বলতেছে যে এটা তো হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল, তাহলে আর একটা ব্যাপারটা কি করি, ইন্ডিয়া থেকে ইউএসএ আপনার হবে।
ক্যান্সেল হয়ে গেল মানে?
ওইভাবে যেতে পারলো না,
ওই সিস্টেমে হলো না,
ওই সিস্টেমে হলো না, ওটা ক্যান্সেল করে ক্যান্সেল হয়ে গেল।
আচ্ছা,
এখনো বলছে যে এইটা লাগবে সেইটা লাগবে, ওরা আর করে দিতে পারছে।
ওকে,
খালি খরচ দেখাইতেছে, বলবে টাকা লাগবে এই টাকা লাগবে সেই টাকা লাগবে, আমাদের টাকার জন্য আর কি ওই সমস্যা দেখাই দিতেছে, ওই সমস্যা সেই সমস্যা,
নানান ভাবে টাকা চাচ্ছে,
নানান ভাবে আর কি টাকা চাচ্ছে, বাড়ির থেকে টাকা, জমি বন্ধক, জমি টমি বিভিন্ন দিক দিয়ে খালি মাঝে মধ্যে টাকা, মাঝে মধ্যে টাকা, টাকা নিচ্ছে টাকা নিচ্ছে, টাকা বর্ডারে এসে দাও বর্ডারে এসে দাও, এইভাবে টাকা দিতেছে।
আচ্ছা,
বাড়ির লোকজন কান্নাকাটি করতে 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 অবস্থা খুব খারাপ, ভিক্ষার ঝুলে হাতে পড়ে যায়। তাই এখন বলতেছে যে শীতের সময় আমেরিকাতে মেলা হবে, ক্যাসেট যারা শিল্পী আছে এরা ক্যাসেটের স্টল দিবে।
আচ্ছা,
সেই স্টলের সেলসম্যান হবে আপনার ভাই, তাহলে সেখানে ওই সেলসম্যান হিসেবে আমরা এই স্টলের সাথে পাঠাবো।
আরেক নিয়ম,
হ্যাঁ বেশ ভালো, তো তাহলে পাঠালে তো ভালোই হয়।
আচ্ছা,
এখন ওদের সাথে কাগজপত্র আবার রেডি করতেছে, একটা করে আনে কাগজপত্র দেখায়, দেখাইতে আবার প্যান কার্ড বলে একটা জিনিস আছে, সেই প্যান কার্ড দেখালে বলে প্যান কার্ডটা ভুল হয়ে গেছে, এটা ভুল সংশোধন করতে হবে।
আচ্ছা,
ইউনিয়ন বলে একটা ব্যাংক আছে, বলছে এই ব্যাংকে টাকা জমা রাখতে হবে 50,000 1,20,000 এভাবে ট্রানজেকশন করতে হবে, যে আস্তে 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 ব্যাংকে 5,00,000 টাকা জমা আছে, ওইটা সেটা তুমি খাবা কি আর গাড়ি প্লেন ভাড়া দিবা কি, সেই টাকাটা ব্যাংকে জমা রাখতে হবে, সেই টাকাটা ব্যাংকে রাখতে হবে।
এই টাকাটাও কি আপনারা দিলেন?
এই টাকাটা পাবো কোথায় এখন? ওই আগে 4,00,000 পরে 1,00,000 এভাবে টাকা দিচ্ছে, আর বলছে সেই টাকা থেকে এখন ওই 50,000 1,20,000 এভাবে টাকা জমা রাখছে।
সে বলছে যে জীবনে এই কাজটা করেছে,
হ্যাঁ টাকা জমা রাখতেছে, একবার আমার বাইরে দিয়ে টাকা পাঠালো, টাকা জমা টাকা জমা টাকা জমা ব্যাংকে টাকা রাখে, কিন্তু ব্যাংকে যে টাকা জমা রাখতেছে ও যে আসলে কি টাকা আছে কিনা
সেটা কোনো রিসিপ্ট আপনাদেরকে দিত
না? সে রিসিপ্ট আমাদের দিত না, আমাদের একটা ডেবিট কার্ড দেখালে যে এটা আপনার ভাইয়ের ডেবিট কার্ড, এটা ব্যাংকে এটা লাগবে, এটা আমার কাছে থাকবে।
ঘন্টা বেজে গেছে আমাদের, আরো একবার বিরতি নেবার সময় চলে এসেছে, আর আমাদের আর একটা অংশ বাকি আছে, শুধু আমাদের আর একটা অংশ বাকি আছে রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, এবং সেই একটা অংশে আমরা মূল ঘটনার মূল অংশ এখন শুনবো। মূল ঘটনাই আপনারা শুনছিলেন, আপনারা চিন্তাও করতে পারবেন না যে শেষ মুহূর্তে এই যে দালাল ব্যক্তি, এই জীবন নামের ব্যক্তির জীবন কোন পর্যন্ত গিয়ে পৌঁছাবে এবং কোথায় বসে কামরুল ভাই এখন কার জীবন বৃত্তান্ত বলছেন। বাট তার জন্য অপেক্ষা করতে হবে, ছোট্ট একটা বিরতির পর আবারও ফেরত আসছি আমি রেহান উইথ নাথিং এলস বাট রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। আর আপনি যদি আসতে চান আমাদের এই সত্য বলার মঞ্চে তাহলে ফোন করুন, ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করে আপনি 2 প্রেস করবেন এবং নির্দেশনা অনুযায়ী কথা রেকর্ড করবেন, আপনার ফোন নম্বরটি মুখে উচ্চারণ করতে কোনোভাবেই ভুলবেন না। Stay tuned with 89.2. Royal Tiger Twin presents Jaha Bolibor Shatta Bolibor. Recharge yourself. Royal Tiger Twin presents Jaha Bolibor Shatta Bolibor. Recharge yourself. আরো একবার আপনাদের সবাইকে স্বাগতম, চলছে রয়্যাল টাইগার ড্রয়িং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, আর যাহা বলিব সত্য বলিব নিয়ে আছি আমি রেহান আপনাদের সাথে, অপরিচিত একটা কণ্ঠ আপনাদের অনেকের জন্যই, অনেকেই আশা করছেন অসাধারণ কণ্ঠটা শোনার জন্য, কিবরিয়া ভাইয়ের কণ্ঠ শোনার জন্য। বাট কিবরিয়া ভাই এখন এই মুহূর্তে আমাদের সাথে নেই, বাট যেখানে আছেন ভালো আছেন এবং খুব ভালোভাবে ওনার নিজস্বতা নিয়ে উনি আছেন, আর আমরা আছি আমাদের এই অনুষ্ঠান নিয়ে যাহা বলিব সত্য বলিব, যেখানে আমাদের সাথে আছেন কামরুল ভাই। আর কামরুল ভাই এখন পর্যন্ত তার ভাইকে বিদেশে পাঠানোর জন্য নানান রকম কার্যকলাপ উনি করেছেন, নানান ভাবে চেষ্টা করেছেন, জায়গা জমি সবকিছু মোটামুটি বন্ধক রেখে মোটামুটি বিক্রি করে দিয়ে শেষ চেষ্টা চালাচ্ছে তার ভাইকে তিনি আমেরিকায় পাঠাবেন, সেখানে তিনি নিজেও একসময় যাবেন, তার চোখের চিকিৎসা হবে, এবং সেই সব কাজ তাকে 4 মাসের মধ্যে করে দেওয়ার কথা বলে জীবন নামে একটা মানুষ এখন পর্যন্ত এই দুই ভাইকে, এই পরিবারটাকে ঘুরিয়ে যাচ্ছে, টানা ঘুরিয়ে যাচ্ছে। আমি শ্রোতা বন্ধুরা এই গল্পটা আপনাদেরকে কেন বলছি, এই যে এত কষ্ট উনি করছেন, এই কষ্টগুলো কিন্তু একটা অপরাধের যাত্রা, এই কষ্টের মাধ্যমে কিন্তু একজন অপরাধী সৃষ্টি হয়, একজন অপরাধী আরো বড় একজন অপরাধী তৈরি করে। এই কারণেই হয়তো বলে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গ নিয়ে কোনো কিছু আমাদের শুরুই করা উচিত না। যাই হোক, তারপরেও আমরা এবার শুনবো শেষ অংশে চলে এসেছি আমরা যাহা বলিব সত্য বলিব। কামরুল ভাই বলেন, এরপরে আপনার ভাইকে কি শেষ পর্যন্ত আমেরিকায় নিয়ে যাওয়া গেল?
এরপরে বলতেছে যে আমেরিকান স্পন্সর লাগবে, আমেরিকান ক্যাসেট কর্নারের দোকানে স্পন্সর লাগবে, সেখানে গ্যারান্টেড কি হবে স্পন্সর লাগবে, আমার পরিচিত লোক আছে। হ্যাঁ, তাকে ফোন করলাম, সে বললো স্পন্সর আমি দিচ্ছি, ঠিক আছে স্পন্সর বানিয়ে উনি স্পন্সর পাঠালো, $200 আমেরিকান $200 খরচ হইলো ওটা কুরিয়ারে আনার জন্য। পরে ওটা দেওয়ার পরে নেটে সাবমিট করার পরে বাইরের ডেট দিছে যে অমুক তারিখে আমেরিকান লোক তোমার সাথে ইন্টারভিউতে কথা বলবে। পরে ওকে বলছে তুমি আমেরিকা কেন যাবা, বলে আমেরিকা ঘোরার জন্য যাবো, দোকানের সেলসম্যান হবে। বলে না ওখানে গিয়ে তোমার, তুমি যে যাবা ইন্ডিয়াতে তোমার বাড়ি নাই, গাড়ি নাই, কাগজপত্র নাই, তুমি তো এগুলো তোমার দেও নাই, তাই তোমার ভিসাটা ক্যান্সেল করে দিলাম, তুমি এইগুলো আবার বাড়ির গাড়ির কাগজপত্র জমা দিবা, ফিরে আবার তোমার ভিসা দেবো।
মানে শেষ যে চেষ্টাটা করা হয়েছিল সেখানেও ব্যর্থ,
সেখানেও ব্যর্থ,
ভিসা দেওয়া হলো না,
দেওয়া হলো না। এবার আমরা দুই ভাই চলে আসলাম, তখন আমি
এবার আপনারা কি দুই ভাই বাংলাদেশে চলে আসলেন?
না, এখন তখন আমার মনে খুব খুশি যে আমার ভাই আজকে আমেরিকান ইন্টারভিউতে যাবে, ভিসা পাবে, আমি রোজা থাকবো। কতবার আমি রোজা থাকছি, রোজা উপাস থেকে যে বাইরে নিয়ে যাবো, এমন অনেকবার ঘুরেছে, অনেকবার ঘুরেছে, লাস্ট ওদিনই আমি রোজা রয়েছি, কিন্তু ভিসা ক্যান্সেল হয়ে গেল। যাই হোক, এখন বলছি যে ভাই এখন আর এই দেশে আর থাকা হবে না, আমরা বাড়ির থেকে ঘুরে আসি, আমাদের বাড়ির থেকে পাঠান। পরে আমরা বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পর দেখি নাজেহাল অবস্থা, বাড়ির অবস্থা খুব খারাপ। এখন মনের মধ্যে একটাই টার্গেট, এই দালাল আমি তোকে দেখে নেবো। পরে বাংলাদেশে এসে কিছু লোকজনের সাথে পরামর্শ করলাম, ভাই তোর আমার সাথে যাবি ইন্ডিয়া গিয়ে, তোদের অনেক টাকা দেবো, তোর আমার সাথে থাকবি, একটা কাজ করবো, হয়তো একটা লোককে ঘরের মধ্যে আটকাবো, তারপরে তোরা চলে আসবি। ওদের আর কি মিথ্যে কথা বললাম, ওরা রাজি হলো না। ফের আমি বিলাকে আবার ইন্ডিয়াতে ঢুকি, আমার ভাইকে বাড়িতে রেখে,
আপনার ভাইকে আপনি বাড়িতে এসে বাংলাদেশে রেখে, এবার আপনি ব্ল্যাক সিস্টেমে
বিলাকে আমি বেনাপোল বর্ডার দিয়ে বিলাকে ঢুকলাম। এখানে বর্ডার দিয়ে পরে ঢুকার পর যেখানে আমি ভাড়া থাকি ওই বাড়ির আমার ভাড়া চলতেছে। এবার ওই বাড়িতে গিয়ে ওরে ফোন করলাম যে ভাই আমি তো চলে আসছি, আবার বাংলাদেশ থেকে আরো লোক আসবে 3-4 জন, তারা বিদেশে যাবে, তাই তো অনেক টাকা পয়সা পাবেন, তাই আমার এই কাজ করে দেন।
এই কথা বললেন আপনি জীবন?
হ্যাঁ, জীবনকে বললাম, জীবন তো রাজি হয়ে গেল, তাই তো মোটা অঙ্কে টাকা পয়সা পাবো, আরো ওদের কাছ থেকে তো নিয়েছি। এটা যখন আমি করা শুরু করলাম তখন বললাম তাহলে এক কাজ করেন, এই চিকিৎসা হবে, আমার চিকিৎসা হবে, চিকিৎসার জন্য কিছু টাকা পয়সা দেন। ও টাকা পয়সা দিচ্ছে না, ঘুরে ঘুরি করছে। এখন আমি যেহেতু টাকা দিচ্ছে না, ওই বাংলাদেশের লোকের কথা বললাম যে ওরা লোক আসবে, কবে আসবে, অমুক দিন আসবে, তো আমার বাড়িতে আসতে হবে, তাই বাড়িতে আসতে হবে, আপনি আসেন, পরে ওদের সাথে কথা বলেন, টাকা পয়সা নেন, ওদের কাজকর্ম করেন, বিদেশে পাঠান। কত রাজি হয়ে গেল। এবার আমি অনেক লোকজনের সাথে জোগাড় টোগাড় করে কারো কাছে অস্ত্র কিনতে যাই, কারো কাছে অনেক কিছু কিনতে যাই, ওদের দুনিয়া
মানে আমি বুঝলাম না আপনার প্ল্যানটা, আমি বুঝলাম না
প্ল্যানটা। এখন আমার প্ল্যান হচ্ছে যে কোনো ভাবে হোক আমি মেরে ফেলবো। আমার এত টাকা পয়সা ও নষ্ট করেছে, আমার বাড়িঘর সব অসল করে দিয়েছে, যেভাবেই হোক ওটা আমি মেরে ফেলবো।
কিন্তু আমি আপনাকে যাতে একটা প্রশ্ন করতে চাই কামরুল ভাই, আপনার কি মনে হয়নি যে আপনি আগে এরকম একটা ভুল কাজ করেছেন, আবারও আপনি সেই পথে যাবেন?
ওই কথা আমার আর মনে নাই, আমার সামনে ভবিষ্যৎ, আমার
আবারও আপনি প্রতিশোধ,
আবার আমার ভাইয়ের জীবন গেলে, আমার ফ্যামিলি মা বাপ সবাই রাস্তার ফকির, কান্নাকাটি করতেছে, এই করতেছে, সেই করতেছে। লাস্টে একদিন একটা কামারের দোকানে গেলাম, কোনো অস্ত্র পেলাম না, ওরা আমার টাকা পয়সা নিল, লোকজন আমার কাছে অনেক টাকা পয়সা খেলো, কেউ আমার পাশে আসলো না।
ইন্ডিয়াতে এসব লোকজন পেলেন কোথায়? কারণ আপনি কাউকে চিনতেন?
বন্ধু বান্ধব অনেক হয়ে গেছিল আমার, তখন ওদের বললাম যে আমার একটা অস্ত্র দাও, আমি এমন একজন একটা কাজ করবো, তারপরে তোমাদের দিয়ে দেবো। ওরা কেউ রাজি হলো না, বলে তুই ধরা খেয়ে যাবি, এই করবি, সেই করবি, ওরা আমার অনেক ভয় দেখালো। পরে আমি নিজে প্রস্তুতি নিলাম, এক কাজ করি তাহলে, ওরে কামারের কাছে গিয়ে একটা দাও কিনলাম, 1 কেজি 100 গ্রাম, অনেক বড় দাও। এই দাওটা কিনে আমি বাড়িতে রাখলাম, বাড়িতে রাখার পর ওরে বললাম
বাংলাদেশ দাও কিনলেন একটা,
হ্যাঁ, কত টাকা দিলেন? 1 কেজি 100 গ্রাম 300 টাকা একটা দাও কিনলাম,
1100 গ্রাম
সাদা ফকফকা দাও, দাওটা অনেক ধারালো। এবার দাও কিনলাম, চিন্তা করলাম এই দাও ওর ঘরে আসবে, ওরে বসানোর পরে ওরে আমি কুবাবো, কুবাই শেষ করে দেবো, তারপরে আমার যা হবে হবে, আমার কি হবে এর কোনো আমার চিন্তা ভাবনা নেই। পরে ওরে বললাম যে আপনি বাড়িতে আসেন, বাংলাদেশ থেকে লোক আসবে, অমুক দিন আসবে।
আপনি মানসিক এই হিংস্র অবস্থায় তাকে ঠান্ডা মাথায় রাখবেন?
হ্যাঁ, ঠান্ডা মাথায়, পুরো ঠান্ডা মাথায় তার সাথে আমার কথা হচ্ছে। পরে আসলো, আসার পরে
তখন আপনার চোখের কি অবস্থা?
চোখের অবস্থা আরো খারাপ, কোনো ট্রিটমেন্টই হতে পারতেছি না, চোখের অবস্থা আরো খারাপ, চশমা দিয়ে কোনো রকম চলাফেরা করি, ডান চোখটাও মোটামুটি অবস্থা খুব খারাপ, খারাপের অবস্থায় চলছে। কিন্তু আমার দিকে না তাকায় এখন ফ্যামিলির দিকে তাকায় দিছি, যে দেখি কোনো কিছু করতে পারলাম না, তাহলে এখন আবার ওর সাথে একটা প্রতিশোধ নিয়ে এই দেশ থেকে চলে যাবো।
প্রতিশোধ দিলে কি আপনি টাকাগুলো ফেরত পাবেন?
প্রতিশোধ দিলে টাকা ফেরত পাবো না, মনের একটা যে রাগ, সেই রাগটা আমি আর কি রাখতে পারছি না, সেই জন্য চাচ্ছি যে ওকে দুনিয়ার থেকে পাঠিয়ে দেবো, যেহেতু আর কারোর সাথে এমন 2 নম্বরই কাজ না করতে পারে। এরপরে ওই দাঁটা নিয়ে আমি ঘরে আমার রেখে দিয়েছি, ও আমার ঘরে আসার পরে তালা লাগাইলাম ঘরের মধ্যে, ও ঘরের মধ্যে একটা টিভি আছে, আমি বললাম আপনি টিভি দিয়ে মুখ দিয়ে টিভি দেখেন, আমার তো চোখে ব্যথা করতেছে, আমি শুয়ে থাকি, ও টিভির দিকে মুখ দিয়ে টিভি দেখতেছে, আমার বালিশের তলায় দাও, সেটা ও দেখতেছে।
আপনি এটা এটা কোথায়? এটা হোটেল রুমে?
এটা হচ্ছে আমি যে বাড়িতে
ভাড়া
থাকি সেই বাড়িতে।
এই বাড়িতে আর কে কে থাকে?
এই বাড়িতে বাড়ির নিচের ফ্লোরে অনেকেই থাকে,
তো আপনার কখনো এই ভয়টা মনে হয়নি যে সে যদি চিৎকার করে?
আমার মনে হচ্ছিল যে আমি যখন ওর কোপ দেওয়ার পরে ও সেন্সলেস হয়ে যাবে, তখন আমি আমার নিজের ইচ্ছে মতো আমি ওকে কুপাইয়া ঘর থেকে বেরিয়ে যাবো। এইবার আমার বালিশের তলার থেকে যখন আমি দাউড়া বার করলাম, বার করার পর ও তো টিভি দেখতেছে, তখন মাথার মধ্যে আমি একটা কোপ মেরে দিলাম, চিৎকার করে গেটের সামনে চলে গেল। ওখানে গিয়ে তো চিল্লাইয়া উঠলো, তখন লোকজন চলে আসলো, তো তারপরে আমি আরো কোপ শুরু করলাম, কোপাতে কোপাতে ওর ঘরের মধ্যে নিয়ে আসলাম।
সে চিৎকার করছে,
এই অবস্থায় আমি কোবাইলাম।
আপনার কি তখনও মানে
না, তখন আমার
কোনো মানুষ হিসাবে একটা মানুষের জন্য
আমার কোনো সেন্স হলো না, আমার ওর কোবাইলাম, কোবাইতে কোবাইতে এখন ওর শরীরে রক্ত সমস্ত শরীরে আমার লেগে গেল। পরে এখন বলতেছে যা হবার হয়েছে এবার আমার ছেড়ে দেন। আমি বলে ছাড়বো, তাহলে তুমি এবার ছাড়ো, আমার পকেটের চাবি তালা ওদের দেয়, ওরা খুলে দেয়। চাবি দিয়ে আমার কাছে একটা বিশাল বড় একটা লাঠি রয়েছে শাল কাঠের, সেই শাল কাঠের লাঠি দিয়ে ওরা আমি এমনভাবে আঘাত করছি ওর মাথা মুখে থেকে, মানে একাকার হয়ে গেছে মাথা থেকে। পরে পুলিশ আসলো, খুলে নিয়ে গেলো, আমারও নিয়ে গেলো হসপিটালে, ওরও নিয়ে গেলো হসপিটালে। হসপিটালে নেওয়ার পর পুলিশ এসে বলছে তুই কী করছিস, ও তো মরে গেছে, তোর তো ফাঁসি হয়ে যাবে।
আমি
ও পুলিশে বলতেছে মরে গেছে, তা ওর সামনে আমারে নেয় নাই।
আচ্ছা,
হসপিটালে নিয়ে রাখছে, আমারে ইঞ্জেকশন করছে, ওরা মনে করছে আমারও কোপ আসছে, আমার কোথাও কোপ টোপ দেয়নি। ওই ভয়ে হলো, আতঙ্ক হয়ে গেছে। লাস্টে সকাল হলো, সকাল হওয়ার পরে বলতেছে যে তোর অনেক মরে গেছে, তাই তোর তো ফাঁসি হয়ে যাবে, আমারে জেলে পাঠাই দিল। আমি জেলে দীর্ঘ সাত মাস, ইন্ডিয়ান জেলে দীর্ঘ সাত মাস রইলাম, কিন্তু আমি বাংলাদেশি বলে না, আমি ইন্ডিয়ান লোক হিসাবে সাত মাস রইলাম। ওখান থেকে উকিল আমার বের করলো হাইকোর্ট করে, আপিল করে।
উকিল মানে উকিলের সাথে আপনি যোগাযোগ করলেন?
উকিলের সাথে আমার এলাকার যারা বন্ধু ছিল ওরা খবর পাইলো, খবর পাওয়ার পর ওরা উকিলের সাথে যোগাযোগ করলো, বাড়িতে যোগাযোগ করলো, বাড়িতে কিছু টাকা পয়সা নিল, অনেক টাকা পয়সা নিল। টাকা পয়সা নেওয়ার পরে উকিলে আমারে হাইকোর্ট করলো, হাইকোর্ট করার পর বাইর করতে, বাইর করার পর বলছে যে ও তো মারা গেছে, মারা গেছে। এখন
তাহলে আপনি একজন মার্ডারের আসলে আপনাকে ছেড়ে দিল কি হিসাবে?
আমাকে পুলিশে ছেড়ে দিচ্ছে, হাইকোর্ট করে আপিল করছে, উকিলে বলছে যে ওরে পুলিশে জোর জবরদস্তি করে মারধর করে স্বীকার করেছে, ও মেরেছে, আসলে ও মারে নাই, ও চোখেই রাখে না। আমার সমস্ত কাগজপত্র ওই ম্যাজিস্ট্রেটকে দিয়েছে, তখন ম্যাজিস্ট্রেট ঠিক আছে, তাহলে ওরে মারধর করেছে, পরে পুলিশ স্বীকার করাইছে, লাস্টে আমাকে হাইকোর্টে জামিন নিয়ে বের করে।
কিন্তু সেখানে তো কিছু প্রমাণও ছিল, লোকজন ছিল, তারা তো দেখছে আপনাকে,
ওরা দেখছে যে ওইখানে সাক্ষী দিচ্ছে ক্লাবের একটা ছেলে, পরে ওই যে যাকে মারে মারছি তার পক্ষে থেকে কোনো লোকজন আগায় নেই। আর আমাদের জেলখানার মধ্যে আমার বিরোধী কোনো লোক নাই, আমার বিরোধী কোনো লোক নাই, শুধু আমার পক্ষেই উকিল লড়ালড়ি করছে, উকিল লড়ালড়ি করছে। এবার উকিল আমারে বাইর করার পর আমি বাংলাদেশে তখন পালিয়ে চলে
আসি। আসলে ওই জীবন লোকটা একটা লাগামহীন ভিত্তিহীন লোক ছিল।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমি বাংলাদেশে পালিয়ে চলে আসি।
তো আমার কথা হচ্ছে যে পালিয়ে চলে আসলে আপনি বলে দিলেন খুব সহজেই, আমরা শুনলাম যে আপনি পালিয়ে চলে এসেছেন, কিন্তু একটা দেশে একটা খুন করে সেখান থেকে পালিয়ে চলে আসাটা কিন্তু অনেক কষ্ট হওয়ার কথা, আপনি কিভাবে আসলেন?
পালিয়ে এসেছি আমি, ছয় মাস চেষ্টা করার পরে আমি একটা লাইন পেয়েছি, লাইন পেয়েছি বর্ডারের কাছাকাছি আমাদের এলাকার হিন্দু লোক, ওখানে ওদের বাড়ি, ওদের বাড়িতে গিয়ে উঠি। তখন আমার ওরা একটা দালালের সাথে চুক্তি করে যে এই লোককে পার করে দেবা, ইন্ডিয়ান 10,000 টাকা দেবো। পরে আমাকে ওরা ওই কাঁটাতারের বেড়ার কাছে নিয়ে যায়, তখন যেটা মই বলে সেই মই দিয়ে কাঁটাতারের উপরে মইটা লাগায় দালালে, আর আমার কোমরটা ধরে মইর উপরে দেয়, আমি মইটা ধরে ধরে বেয়ে বেয়ে ওই অংশে চলে যাই। পর তখন মইটই ভেঙে আমারকে আবার রিসিভ করার জন্য দালাল লোক রয়েছে, ভেঙে নিচে পড়ে যায়। তখন দালাল আমারে ওখান থেকে নিয়ে আস্তে 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 ইন্ডিয়ান বর্ডার পার করে বাংলাদেশের বর্ডারে নিয়ে আমার রাখে।
কার্যকলাপ চলাকালীন আপনাদের আশেপাশে কোনো এপারের বা ওপারের কোনো বর্ডার গার্ড ছিল না?
বর্ডার গার্ড ছিল, ওরা হলো ওখানে কাজের নামে মোবাইলে ফোন করতেছে, এখন লোক আছে, একদিন দুদিন ঘোরাঘুরি করার পর ব্যর্থ হয়ে গেলাম, দুই দিনের ট্রাই করে পার হতে পারলাম না। ওরা ফোন করতেছে, কাজ করতেছে, কামলা দিতেছে, ফোন করতেছে, বিএসএফ ঘুরতেছে বন্দুক নিয়ে, ওখানে দেখলেই গুলি করবে, কি মারবে ধরবে, এমন ব্যাপার স্যাপার। পরে ওখান থেকে যখন লাইন একদিন ক্লিয়ার পাইলো ওই সময় আমার ঢুকাইলো।
আচ্ছা,
ঢুকানোর পরে আমি বাংলাদেশে চলে আসলাম, এখন তো আমি
স্বাধীন,
এখন স্বাধীন, এখন আমি গর্ব যে না টাকা পয়সা যাই গেছে, বাড়িতে লোকজন লোকের কাছ থেকে সাহায্য সহযোগিতা করে বাঁচতেছে, খাইতেছে। এখন বাড়িতে আমার আমার কোনো ট্রিটমেন্ট করার কোনো ব্যবস্থা নাই, আমি চোখে দেখতে পারি না, একদম অন্ধ হয়ে গেছি, বাম চোখে একদম অন্ধ, ডান চোখে হালকা অল্প দেখি। আমার মাকেও আমি চিনি না, কথা না বললে আমি কাউকেই চিনি না। পাড়া দিলাম কোথায়, কি মাটি ওখানে, কাদা না পানি সেটা বলতে পারি না, দিনে মোটামুটি একটু বলতে পারি, রাতে তো লাইট দিয়েও বলতে পারি না, এটা পানিতে পাড়া দিলাম না কাদায় পাড়া দিলাম, লাইট দিয়েও দেখতে পারি না।
কিন্তু আমি আপনি আপনার জীবন দশায় আপনি দুটো মানুষের জীবন কেড়ে নিয়েছেন,
এটা এটা আমার অনেক ভুল হয়েছে, এটা আমি অনুতপ্ত, এমন পাপ যেন জীবনে আর কেউ না করে, এই ধরনের পাপ।
আপনার কি কখনো মনে হয় যে আপনার দৃষ্টির এই প্রতিবন্ধকতা এই কারণেই আসে?
হ্যাঁ, আমি অনুভব করি আমি অনেক পাপ করেছি, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়, দুটো লোক আমি এভাবে যেভাবে আমি করেছি সেই কারণে।
যেমন জীবনের ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে পারতেন তাকে ইন্ডিয়ান পুলিশের কাছে ধরে,
হ্যাঁ জীবনটা আমি চাইলে ইন্ডিয়ান পুলিশের কাছে ধরে দিতে পারতাম। আবার জীবন যদি আমাকে ধরে দিত বাংলাদেশি লোক, অনেক চিন্তা ভাবনা করে ওকে আমি পুলিশের কাছে দেই নাই। লাস্টে আমি চেয়েছি ওরা আমি মেরেই ফেলি যেন জীবনে আর কারোর সাথে ও দু নম্বরই কাম না করতে পারে।
সেই ক্ষেত্রে আপনি হয়তো এটাও করতে পারতেন, আমি বলছি না এটা করা উচিত কোনোভাবেই না, কোনোভাবেই আমি ভায়োলেন্স সাপোর্ট করছি না, বাট আপনি তাকে মারধর করেছেন এমন যদি হতো, আপনি তার একটা হাত পা বা চোখ নষ্ট করে দিয়েছেন দিয়ে চলে এসেছেন, তাহলেও একটা হতো।
এবার
জীবনটা নিয়ে নিলেন কেন?
হাত পা যদি আমি ভেঙে দিতাম ও আমার উল্টে আমারই মারতো, এই জন্য আমি অনুরাগেই ওরে এই কাজ করেছিলাম যে ওর সাথে তো আমি বলে পারবো না, বল শুনতে পারবো না, তার জন্য এটা করেছিলাম। এখন আমি তো একদম অসহায় প্রতিবন্ধী লোক, তাই এফএম রেডিও সবসময় আমি শুনে থাকি। মানুষ খুব অসহায় তখন মানুষ বলে যে আমি তো অসহায় হয়ে গেছি, আমার কোনো কিছু নাই, তাই অনেক সময় শুনে থাকি মানুষের মানুষ হেল্প করে সাহায্য করে, এফএম রেডিওতে আমি অনেক শুনি। তাই আমি বলছি আমার অনুষ্ঠান আপনারা অনেকেই শুনছেন, আমার ট্রিটমেন্টের জন্য ডাক্তারে বলছে এদেশে আর হবে না, যদি কোনো উন্নত দেশে যাইতে পারেন তখন হয়তো ভালো হইতে পারে, আমার তো আর টাকা পয়সা নাই, যদি কেউ আমাকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন তাহলে সেজন্য আমার জীবনটা আমি বেঁচে যাবে, আমি আমার নিজের পায়ে যদি ডাল ভাতও খাইতে পারি নিজে কাজ করে, এটা আমার জন্য অনেকটা বড় হবে। আর এফএম রেডিওর জন্য আমি খুব কৃতজ্ঞ, এরা আমার সুযোগ করে দিয়েছে, এদের পুরো টিম চির অমর হয়ে থাকে, এদের প্রতি আমার অনেক কৃতজ্ঞ, এরা আমাদের সুযোগ করে দিয়েছে, এদের কোনো বেনিফিট নাই, আমি এদের কাছে যে আসছি আমার নিজের জন্যই আসছি বললে একটা মনের একটা দুঃখ একটা অনুভব একটা কষ্ট, ভুল করেছি মানুষের কাছে স্বীকার করলে মানুষ হয়তো ক্ষমা দৃষ্টিতে দেখতে পাবে।
আমরাও এরকমই আশা করছি, আমরাও এরকমই আশা করছি। আমাদের সময় শেষ হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা ডক্টর তাজুল ইসলামের কাছে চলে যাব, তার কিছু কথা বলার অবশ্যই আছে আমাদের আজকের অতিথিকে নিয়ে, আমাদের এক্সপার্টের কাছে চলে যাব, দেখা যাক তিনি আমাদেরকে কি বলেন। ডক্টর তাজুল ইসলাম আপনি কি বলবেন?
যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সম্মানিত শ্রোতা, আপনাদেরকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের অতিথি কান্দুল কাহিনীটা আমার কাছেও বেশ করুণ এবং মর্মান্তিক মনে হচ্ছে। ছোটকালে আসলে আমাদের কয়েকটি জিনিস ব্যাপার হচ্ছে যে আমরা রাগের বশবর্তী হয় বা প্রতিহিংসার বশবর্তী হয়, শোক নেওয়ার কারণে আমরা এমন কিছু পরিবেশ বসি যে তখন যে ঘটনাটা ঘটায় ফেলি তার প্রতিক্রিয়ায় বা তার ফলশ্রুতিতে আমাদেরকে কিন্তু ওই গোড়পাতে থাকতে হয়, চক্রপাতে থাকতে হয়, আবার বারবার ওই একই কাজ আমরা করে ফেলি, কারণ আমরা শিখে ফেলি যে নিজের শত্রুতা বা নিজের খোঁজ নিতে হলে কি নিষ্ঠুর কাজ করতে হয়, এটা একটা অভ্যাস হয়ে থাকা যায়। অনেকটা কান্দুলের ক্ষেত্রে সেরকম হয়েছিল, সে গ্রামে গেছিল, কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে তার শুরুটা হয়েছিল কিভাবে, আসলে গ্রামে এসে খুব পোস্টপাত করে বা ভালো জামা কাপড় পরে কিশোর বয়সে যা করে সেভাবেই চলে গেছিল। এটা দেখে আমাদের দেশে যা হয় এটাকে আমরা তো বলি বুলি, আমাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে এটা একটা খুবই খারাপ ইয়া, বন্ধু বান্ধবরা অথবা ক্লাসে ওকে টিটকারি মারে অথবা একটু উত্তপ্ত করে তাকে নিয়ে সমালোচনা করে অথবা তাকে বিভিন্ন ভাবে অপমান ইনস্টল করতে চেষ্টা করে, এর কারণে কিন্তু তখন যাকে এই যে বুলিং করা হয় বা এই টিটকারি বা ইনস্টল করা হচ্ছে অপমান করা হচ্ছে সে কিন্তু ক্ষুব্ধ হয়। এবং কাম্বুলের ক্ষেত্রে যেটা হয়েছে যে সে পরবর্তী পর্যায়ে একটা শোধ নেওয়ার মানে সে একটা সুযোগ পেয়েছে, সে যখন নারায়ণগঞ্জে গেল সেখানে সন্ত্রাসীর সঙ্গে তার দেখা হলো, এবং পরবর্তী পর্যায়ে তাকে যে ওই যে টিটকারি মারার কারণে সে যাদেরকে মারধর করেছিল তারা একসময় তাকে আবার মারধর করেছে, স্বাভাবিকভাবেই পাল্টাপাল্টি হয়, এটি হচ্ছে নিয়ম। অতএব মারধর করে যারা মনে করে যে পার পেয়ে যাবে তারা বুঝতে চেষ্টা করতে হবে যে এই মারধরে পাল্টা মারধর আছে এবং তখন তাকে আবার পাল্টা কিছু আবার করতে হবে। কান্দুল মানে তাকে টিটকারি করছে সেজন্য সে মারধর করতে গেছে এবং তাকে তখন পাল্টা বা তাকে মারধর করছে তার জন্য তার চুপ পর্যন্ত চলে গেছে, কত ভয়াবহ ঘটনা। অর্থাৎ যারা এইভাবে তরুণ বয়সে বা কৈশোর বয়সে পরস্পর এভাবে রাগের কারণে বা ইগোর কারণে অথবা জিদের কারণে এরকম মারধরে করতে যাচ্ছেন তাদের ভাবতে হবে যে এটা ফলাফল কখনো ভালো হয় না। কিন্তু তারপর কি হলো, সে শোধ নেওয়ার চেষ্টা করলো এবং এক সন্ত্রাসীর সঙ্গে পরিচয় হয়ে সে কি এমন ভাবে সে প্রতিশোধ নিল যে তাকে সে মেরিয়ে ফেললো। এই কাজগুলি করতে গেলে আমাদের যেটা মনে করতে হবে যে কান্দুল যে কাজগুলি করেছে এটা কখনো স্বাভাবিক পর্যায়ে পড়ে না, কারণ আমাদের অনেক রাগ থাকতে পারে, আমাদের অনেক অভিমান ক্রোধ থাকতে পারে, সে প্রথমবার যেটা করেছে সেটাও সে ভুল করেছে এবং দ্বিতীয়বার সে করেছে সেটাও সে একটা অন্যায় বড় ধরনের অন্যায় করেছে। এবং তার সঙ্গে যে অন্যরা রাগ করছে সেটা ভালো করছে আমরা সেটা বলি না, কিন্তু আমরা বলি যে এইভাবে এই যে শুধু কেবল কান্দুলের ব্যাপার না, এক গ্রুপ আরেক গ্রুপ, এখানে আমাদের বিভিন্ন এলাকায় আমরা দেখি এখন সমাজে এই ব্যাপারটা চলে গেছে, এক গ্যাং আরেক গ্যাং এর সঙ্গে এইভাবে মারামারি করতেই থাকে। এখান থেকে আমাদের নিষ্কৃতি পেতে হবে, নিষ্কৃতি পেতে হলে আমাদের ওই সমাজের লোকের, আমি যে কথা বললাম যে সে কিন্তু কিন্তু পার পেয়ে গেছে, সে রাতে কিন্তু যে ওর লোকটাকে মারছে আর কেউ জানতেও পারে নাই, বুঝতেও পারে নাই যে এটা সে মারছে বা অন্য কেউ সে মেরে গেছে। এইভাবে হয়তো লাকিলি সে এইটা থেকে বেঁচে গেছে, কিন্তু সে যে শিখে গেল যে মানে কোন ইয়া করলে মানে কারোর প্রতি তার যদি রাগ হয় বা শোধ নিতে হয় তাহলে যে তাকে মানে এরকম নৃশংস নিশ্চুপ ভাবে মেরে ফেলতে হবে, এই শিক্ষাটা কিন্তু তার ব্রেন রয়ে গেছে। এরপরে যা কি হলো, সে চোখের চিকিৎসার জন্য ইন্ডিয়া গেল, ইন্ডিয়াতে গিয়ে যখন সে এক খপ্পরের মধ্যে পড়লো, আমেরিকা পাঠাবে তার বাইকে, তাকে পাঠাতে পারে নাই, অর্থাৎ সে টাকা শোধ নেওয়ার জন্য তার সাথে ক্ষিপ্ত হয়ে সে কিন্তু আবার সেই লোকটাকে আবার সে কুপিয়ে খুন করলো। এটা হচ্ছে যে তার ব্রেন ওই শিক্ষার কারণে যে যদি প্রয়োজন হয় একবার কিন্তু সে একটা লোককে মেরে তার ভয়টা কেটে গেছে, তার কিন্তু ব্রেন এই এই শিক্ষাটা গ্রহণ করে ফেলেছে যে আমার যদি কখনো প্রয়োজন হয় আমি এরকম কাজ করতে পারবো। অর্থাৎ যারা খারাপ কাজ করে তাদের জন্য পরবর্তী খারাপ কাজ করাটা সহজ হয়ে যায় এবং সেই জন্য তারা চিন্তাও করে না। যেটা হোক, এইবারও কিন্তু সে একটা মানে সুযোগ পেয়ে গেল যে তার উকিল তাকে বলছে চোখে কম দেখে সেই জন্য হয়তো সে দায়ী না, সেই জন্য সে 7 মাস জেল খেটে কিন্তু আবার জামিন পেয়েছে এবং এই সুযোগে সে আবার বাংলাদেশে চলে এসেছে। আমি মনে করি যে সে অনেক সৌভাগ্যবান যে দুইটা হত্যাই সে প্রাকৃতিক ভাবে সুযোগ নিয়ে ভয়াবহ শাস্তি সেখান থেকে সে নিষ্কৃতি পেয়ে গেছে। কিন্তু এই নিষ্কৃতি পেলেও কামরুলকে বুঝতে হবে যে পরকালে শাস্তি কিন্তু তার জন্য রয়ে গেছে। সে দুই দুইটা খুন করেছে এবং দুই দুইটা খুনই হচ্ছে শুধু মারাত্মক অপরাধ নয়, সেটা হচ্ছে শুধুই কেমন নিষোক তার শোধ প্রতিশোধ নেওয়ার জন্য। আমরা কোনো মানুষকে প্রতিশোধ নেওয়ার জন্য বা শোধ নেওয়ার জন্য এটা করতে পারি না, এটা করা কখনোই উচিত নয় এবং এটা যারা শুনছেন তারা হয়তো উপলব্ধি করবেন। আর একটা লক্ষণীয়, কামরুল কিন্তু পেশাদার কোনো খুনি নয়, সে কিন্তু কিছু পাওয়ার জন্য খুন করতেছে না, সে কিন্তু ধনী হওয়ার জন্য অর্থের জন্য বা অন্য কোনো সম্পত্তির জন্য খুন করতেছে না, সে খুন করতেছিল দ্বিতীয় প্রতিশোধ নেওয়ার জন্য, প্রথম তো প্রতিশোধ নেওয়ার জন্য দ্বিতীয় তো প্রতিশোধ নেওয়ার জন্য। এখন এইভাবে যদি আমরা প্রতিশোধ নেওয়ার জন্য খুনাখুনি করতে থাকি তাহলে সারা পৃথিবীতে একজন আরেকজনকে খুনাখুনি করতে গেলে কয়েক বছর যদি সারা পৃথিবীর মানুষ মৃত্যুবরণ করবে মানুষ হয়ে যাবে। তা আমরা আশা করি যারা শুনছেন তারা এই একটা জিনিস করবেন যে অন্তত লোভ লালসা কারণ তো নয়, নিষেধ প্রতিশোধের জন্য এই সমস্ত কারণে আমরা মানুষ খুন করলে পড়বো এত বড় ঘাতক হব এই পর্যায়ে যেন কখনো যেতে না পারি। কামরুল এখন হয়তো কিছু অনুতপ্ত হচ্ছে অথবা বিপাকে পরেই বা অনুতপ্ত হোক যেভাবে হোক, তবে তাকে তিনি নিশ্চয়ই এই অনুষ্ঠানে শুনছেন সে নিশ্চয়ই বুঝতে পারতেছে দুইটা কাজই তার কিন্তু যথেষ্ট ঘৃণ্য কাজ হয়েছে এবং এই ঘৃণ্য কাজের জন্য তাকে আল্লাহর কাছে মাপ পেতে হবে এবং আল্লাহ তাকে মাপ করবেন যদি সে এখন থেকে ভালো পথে থাকে এবং এর জন্য সে সামাজিকভাবে কল্যাণকর কাজ বা অন্যকে আরো উপকারী কাজ সারা জীবন করে
শুনছিলেন রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। আরো একটা পর্ব আমরা শেষ করলাম এবং আজকের পর্বে আমার সাথে কামরুল ভাই ছিলেন এবং আমরা জেনেছি তার কাছ থেকে যে সে তার জীবনে কি কি ভুল করেছে, কি কি ভুল শেয়ার করতে চায় না। এই ক্ষেত্রে একটা কথা আমি আমার প্রত্যেকটা শ্রোতা বন্ধুকে বলে রাখতে চাই, প্রতিশোধ পরায়ণ মানসিকতা এবং রাগ এই দুইটা জিনিসকে আমাদের কন্ট্রোল করতে হবে। এই দুইটা জিনিস থেকে কখনোই আমরা ভালো কিছু পেতে পারি না, কখনোই আমরা ভালো কিছু পেতে পারি না। একটা মানুষের জীবন নিয়ে নেওয়া কখনো এটার সলিউশন হতে পারে না, তাই আমরা কেউ আর কখনো ওই পথে না যাই। এবং প্রত্যেক রবিবার ঠিক রাত 11টা থেকে রেহান রসুলের সঙ্গে রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব শুনি এবং সেখান থেকে অপরাধগুলো শুনে আমরা উপলব্ধিতে আসি যে আসলে অপরাধ করে আমি কতক্ষণের শান্তি পাচ্ছি আর কতটা নয় সম্পূর্ণ জীবনটাই নষ্ট করে দিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দিস ইজ রেহান রাসুল সাইনিং অফ ফ্রম রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।